পৃথিবী সমান স্বপ্ন নিয়ে কলেজ জীবন শুরু করেছিল সোহান, উঠেছিল বন্ধুদের সাথে মেসে। কিন্তু মাঝরাতে যে লোকটি তার দরজায় কড়া নাড়ত, কে সেই আগন্তুক? অথবা হুট করে বন্ধুদের ক্রিকেট টিমে ঢুকে পড়ে যে অদ্ভুত ছেলেটি বদলে দিত স্কোরবোর্ড, সেই বাকে চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। আজ অচিনপুর সিজন থ্রির গ্র্যান্ড ফিনালেতে যেমন থাকছে দারুণ কিছু এমএল, সেই সাথে স্টুডিওতে আছেন তিনজন অতিথি। চলুন আমন্ত্রণ জানাই তাদের, শুনে আসি তাদের জীবনের রক্তহীন করা ঘটনা। স্বাগতম গ্র্যান্ড ফিনালেতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়ের রাজ্য অচিনপুরে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, থাকবেন অচিনপুরে আর উপভোগ করবেন প্রতিটা মুহূর্ত বন্ধুর সাথে। আমরা চলে যাব আমাদের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো অনেকেই পড়াশোনার তাগিদে বা চাকরির সুবাদে নিজেদের বাড়ি ছেড়ে অচেনা শহরে এসে মেস জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন। মেস জীবনে অনেক আনন্দ থাকলেও এর অন্ধকারে লুকিয়ে থাকে এমন কিছু রহস্য যা আমরা অনেকেই শুরুতে বুঝতে পারি না। আজকের ঘটনাটিও তেমনি একটি রহস্যময় মেসকে ঘিরেই। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি সোহান নামের এক ভাইয়ের কাছ থেকে। উনি খাগড়াছড়ি থেকে ওনার জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করেছেন। সোহান ভাই আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঘটনার সূত্রপাত 2017 সালের দিকে। সোহান তখন খাগড়াছড়ির একটি সরকারি কলেজে পড়াশোনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওনাদের নিজেদের বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেক বেশি ছিল। প্রতিদিন এতটা রাস্তা পাড়ি দিয়ে ক্লাস করা কোনোভাবে সম্ভব ছিল না। তাই সোহান সিদ্ধান্ত নেন তিনি কলেজের আশেপাশেই কোথাও একটি মেস বা হোস্টেল ভাড়া করে থাকবেন। কলেজ জীবনের শুরুতে সোহান ওনার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন, তাই মেস খোঁজার সমস্ত দায়িত্ব ওনার নানাই নিজের কাঁধে তুলে নেন। ওনার নানা প্রতিদিন সকালে বের হতেন এবং কলেজের আশেপাশে একটি ভালো এবং সাশ্রয়ী মেসের সন্ধান করতেন। কিন্তু সমস্যা হল সেই এলাকায় বেশিরভাগ মেসের ভাড়াই ছিল আকাশ ছোঁয়া। ওনার নানা অনেক খোঁজাখুঁজি করে সবচেয়ে কম ভাড়ার যে মেসটি পেয়েছিলেন সেটির সিট ভাড়াও ছিল প্রায় 2500 টাকার কাছাকাছি। প্রতি মাসে এতটা টাকা মেস ভাড়া হিসেবে দেয়া ওনার জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। এভাবে প্রায় এক সপ্তাহ কেটে যায়। ওনার নানা প্রতিদিন নতুন নতুন মেস খুঁজতেন কিন্তু ওনাদের সাধ্যের মধ্যে কোনো মেসই পাওয়া যাচ্ছিল না। অবশেষে একদিন কোথা থেকে যেন ওনার নানা একটি মেসের সন্ধান পান। এই মেসটি ছিল সম্পূর্ণ ছেলেদের জন্য। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই মেসটির ভাড়া ছিল মাত্র 1600 থেকে 1700 টাকার মধ্যে। কলেজের আশেপাশের এলাকায় এত কম ভাড়ায় মেস পাওয়া ছিল এক প্রকার স্বপ্নের মতো ব্যাপার। ভাড়া কম হলেও এই মেসটিতে সুযোগ সুবিধার কোনো কমতি ছিল না। মেসের ভাড়ার ভেতরেই বিদ্যুৎ বিল, পানির বিল এবং ওয়াইফাই বিল অন্তর্ভুক্ত ছিল। শুধু তাই নয়, মেসের প্রতিটি রুমে একটি করে স্প্রিংয়ের তোষক দেয়া খাট, বালিশ, কোল বালিশ, সিলিং ফ্যান, মেঝেতে কার্পেট, পড়ার টেবিল, কাঠের আলমারি এবং জুতো রাখার র্যাক দেয়া ছিল। এত কম ভাড়ায় এত চমৎকার সব সুযোগ সুবিধা পেয়ে ওনার নানার কোনো চিন্তাই করেননি। উনি কারোর সাথে কোনো প্রকার আলোচনা না করে সরাসরি সেই মেসের মালিককে ভাড়ার টাকা পরিশোধ করে দেন। মেস তো ঠিক হয়ে গেল। পরের দিনই সোহানের ক্লাস শুরু হওয়ার কথা। তাই আর দেরি না করে পরের দিন সকালে ওনার নানা এবং নানু সোহানকে নিয়ে সেই মেসের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু মেসে পৌঁছানোর পর সোহান এবং ওনার নানু যে দৃশ্য দেখেন তা দেখে ওনারা একেবারে হতবাক হয়ে যান। মেসটি বাইরের দিক থেকে যেমনই হোক না কেন, ভেতরের অবস্থা ছিল অত্যন্ত জরাজীর্ণ এবং স্যাঁতস্যাঁতে। সম্পূর্ণ মেসের প্রতিটি কোণায় ধুলোর আস্তরণ। বসার ঘরটি ছিল অন্ধকারাচ্ছন্ন। ভেতরের আসবাবপত্রগুলো দেখে মনে হচ্ছিল এগুলো বহু বছর কেউ ব্যবহার করেনি। আর বাথরুমের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। বাথরুমের দেয়াল এবং মেঝেতে সবুজ শ্যাওলা জমে একাকার হয়ে আছে, যা সোহানের নানা তেমনভাবে বুঝতে পারেননি। এমন একটি স্যাঁতস্যাঁতে এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখে সোহানের নানু কিছুতেই রাজি হচ্ছিলেন না। সোহান ওনার নানাকে উদ্দেশ্য করে বলেন,
নানা, এখানে আমি কি করে থাকব? মেসের অবস্থা তো খুব খারাপ, চলুন না অন্য কোনো মেস দেখি।
কিন্তু ওনার নানার তখন আর কিছুই করার ছিল না। পরের দিন থেকেই সোহানের ক্লাস শুরু। নতুন করে আবার মেস খোঁজার মতো পর্যাপ্ত সময় ওনাদের হাতে ছিল না, তাই বাধ্য হয়ে অনেক কষ্ট মনে চেপে রেখেই সোহানকে সেই মেসে উঠতে হয়। মেস জীবনের প্রথম দিন। সোহান মেসে প্রবেশ করার পর দেখতে পান সেখানে মোট 8টি রুম আছে এবং প্রতিটি রুমেই কেউ না কেউ ভাড়া থাকেন। মেসে থাকা বড় ভাই এবং সমবয়সী ছেলেদের সাথে সোহানের খুব দ্রুত পরিচয় হয়ে যায়। ওনারা সবাই মিলে বসার ঘরে বসে বসে অনেকক্ষণ আড্ডা দেন। নতুন পরিবেশ, নতুন মানুষ, সব মিলিয়ে গল্প করতে করতে কখন যে রাত 12টা বেজে যায় কেউ টেরই পাননি। রাত গভীর হওয়ার পর পরের দিন সবার কাজ থাকায় সবাই চার চার রুমে চলে যান ঘুমানোর জন্য। সোহানও ওনার রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়েন। এটিই ছিল এই মেসে সোহানের প্রথম রাত। কিন্তু সোহান তখনও জানত না যে এই রাতটি ওনার জীবনের অন্যতম এক ভয়ঙ্কর রাতের সূচনা হচ্ছে। সোহান বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন। ঠিক কতক্ষণ তিনি ঘুমিয়েছিলেন মনে নেই। হঠাৎ করে ওনার কানের কাছে একটি বিকট আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছিল কেউ যেন ওনার রুমের দরজায় প্রচণ্ড শক্তিতে আঘাত করছে। আওয়াজটা এতটাই জোরে ছিল যে মনে হচ্ছিল দরজাটা এখনই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সোহান স্বপ্নে দেখছিলেন যে কেউ ওনার দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। সোহান ভয় পেয়ে যান। তিনি ভাবেন হয়তো সত্যি সত্যি কেউ ওনার দরজায় আঘাত করছে। তিনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যান। দরজার চিৎকিনি খুলে বাইরে উঁকি দিয়ে দেখেন কেউ নেই। সম্পূর্ণ করিডোর ফাঁকা, নিস্তব্ধ, দরজাটিও সম্পূর্ণ অক্ষত। সোহান মনে মনে ভাবছেন, আওয়াজটা তো আমার ঘর থেকেই আসছিল বলে মনে হল। হয়তো অন্য কারো দরজায় কেউ আঘাত করেছে, আমি হয়তো ঘুমের ঘরে ভুল শুনেছি। এই ভেবে সোহান দরজা বন্ধ করে আবার বিছানায় এসে শুয়ে পড়েন। কিন্তু উনি যেই মাত্র চোখ বন্ধ করেছেন ঠিক তখনই আবার সেই আওয়াজ শুরু হয়। এবার আর দরজায় ধাক্কা নয়, বরং কেউ যেন খুব জোরে ওনার দরজায় কড়া নাড়ছে। কড়া নাড়ার আওয়াজ এতটাই তীক্ষ্ণ ছিল যে সোহানের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হল। শুধু তাই নয়, কেউ যেন বাইরে থেকে দরজার হাতলটি খুব জোরে মোচড় দিয়ে জোরপূর্বক দরজাটি খোলার চেষ্টা করছে। এবার সোহানের মনে আর কোনো সন্দেহই রইল না। তিনি বুঝতে পারলেন যে সত্যিই কেউ ওনার রুমে ঢোকার চেষ্টা করছে। সোহান প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে বলে,
কে কে বাইরে, কি চাই আপনার?
কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসল না। তবে সেই দরজায় কড়া নাড়ার আওয়াজ আর হাতল মোচড়ানোর শব্দ আগের মতোই চলতে থাকল। সোহান এবার আরো জোরে চিৎকার করে বলছেন,
বলছি তো, কে আপনি, কি দরকার আপনার?
সোহানের এই দ্বিতীয় চিৎকারের পর হঠাৎ করেই বাইরের সমস্ত আওয়াজ থেমে যায়। একদম নিস্তব্ধ চারপাশ। সোহান বুঝতে পারছিলেন না বাইরে কে ছিল। ওনার মনে সন্দেহ হতে শুরু করল যে হয়তো কোনো চোর বা ডাকাত মেসে প্রবেশ করেছে। ওনার মনে একটু সাহস সঞ্চয় করে উনি সিদ্ধান্ত নেন উনি নিজেই দরজা খুলে দেখবেন বাইরে কে আছে। কিন্তু উনি যেই মাত্র দরজার দিকে পা বাড়িয়েছেন ঠিক তখনই ওনার কানের কাছে এক নারীর আর্তনাদ ভেসে আসে। মনে হচ্ছিল কোন নারীকে কেউ প্রচণ্ড শারীরিক নির্যাতন করছে এবং সেই নারী যন্ত্রণায় চিৎকার করছেন। নারীটির কান্নার আওয়াজের সাথে সাথে ভারী একটা কিছু দেয়ালের উপরে আছড়ে ফেলার ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। মনে হচ্ছিল কেউ সেই নারীর মাথাটা ধরে মেসের দেয়ালে সজোরে আঘাত করছে। সোহান এই আওয়াজ শুনে ভয়ে জমে যান। ওনার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে নারীটির এই যন্ত্রণাদায়ক আর্তনাদ এবং দেওয়ালের আঘাতের শব্দ চলতে থাকে। এরপর হঠাৎ করে সবকিছু আবার নিস্তব্ধ হয়ে যায়। সোহান আবার দরজার দিকে এগিয়ে যান। উনি খুব সাবধানে দরজার ছিটকিনিতে হাত রাখেন, কিন্তু উনি ছিটকিনি খোলার আগেই আবার দরজার হাতলটি বাইরে থেকে কেউ প্রচণ্ড জোরে মোচড়াতে শুরু করে। সোহান ভয়ে ছিটকিনি থেকে হাত সরিয়ে নেন। উনি বুঝতে পারেন যে বাইরে যে বাজারা আছে তারা ওনার রুমে প্রবেশ করতে চায়। তখনই বাইরে থেকে একটা পুরুষ মানুষের ভারী এবং অত্যন্ত রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসে। পুরুষ মানুষটি বলে,
এই মেয়ে, জলদি বাইরে আয়, তুই ভেবেছিস লুকিয়ে থাকতে পারবি? আমি জানি তুই এই রুমের ভেতরেই আছিস, না হলে শরীর থেকে মাথা আলাদা করে ফেলব।
পুরুষটির কথা শুনে সোহানের হৃৎস্পন্দন বেড়ে যায়। উনি বুঝতে পারেন যে পুরুষটি হয়তো ভুল করে ওনার রুমকে কোনো মেয়ের রুম ভেবেছে। সোহান কাঁপা কাঁপা গলায় বলে,
শুনুন, আপনি ভুল করছেন, এখানে কোনো মেয়ে নেই, আপনি প্লিজ চলে যান।
কিন্তু পুরুষটি সোহানের কোনো কথাই শুনলেন না। উনি আগের চেয়েও বেশি ক্ষিপ্ত হয়ে দরজায় লাথি মারতে শুরু করেন। প্রচণ্ড লাথির আঘাতে দরজায় কাঠ ভেঙে যাওয়ার উপক্রম হয়। সোহান ভয়ে বিছানার এক কোনায় গিয়ে গুটিসুটি মেরে বসে থাকেন। হঠাৎ করেই একটি বিকট আওয়াজ শোনেন তিনি। রুমের দরজাটি ভেঙে যায় এবং ধীরে ধীরে দরজাটি সম্পূর্ণ খুলে যায়। তার ফলে দরজা খোলার পর সোহান দেখতে পান দরজার সামনে বিশাল আকৃতির এক পুরুষ মানুষ দাঁড়িয়ে। লোকটির শরীরের গঠন ছিল অত্যন্ত পেশিবহুল এবং সুঠাম। মেসের করিডোরে আলো কম থাকায় সোহান লোকটির চেহারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল না। তবে লোকটির ডান হাতে বিশাল আকৃতির একটি মাংস কাটার ধারালো ছুরি চকচক করছিল। লোকটি ধীর পায়ে রুমের ভেতরে প্রবেশ করতে থাকে। লোকটি যতই এগোচ্ছিল সোহান ততই বিছানার আরো পেছনের দিকে সরে যাচ্ছিল। লোকটি যখন সোহানের একদম কাছাকাছি চলে আসে, ঠিক তখনই হঠাৎ করে ফজরের আজানের সুমধুর ধ্বনি সোহানের কানে ভেসে আসে। আজানের ধ্বনি কানে যেতেই সোহান ধড়ফড় করে বিছানা থেকে উঠে বসেন। ওনার সম্পূর্ণ শরীর ঘামে ভিজে গিয়েছিল। উনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। ওনার বুঝতে কিছুক্ষণ সময় লাগে যে উনি আসলে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিলেন। ওনার মনে হচ্ছিল স্বপ্নটি যেন বাস্তবের চেয়েও জীবন্ত। সোহান নিজেকে শান্ত করে বলেন,
আলহামদুলিল্লাহ, এটা একটা স্বপ্ন ছিল, আমি তো ভেবেছিলাম আজকে আমি শেষ।
সোহান বিছানা থেকে নেমে ওনার রুমের দরজার দিকে যান। উনি দেখেন দরজাটি ভেতর থেকে ঠিকভাবে বন্ধ করা আছে এবং দরজায় ভাঙার কোনো চিহ্ন নেই। এতে উনি বেশ স্বস্তি পান। এরপর উনি অজু করে ফজরের নামাজ আদায় করেন এবং সকালের নাস্তা সেরে কলেজের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেন। সোহান যখন ওনার রুম থেকে বের হয়ে করিডোরে আসেন, তখন ওনার সাথে মেসের একজন বড় ভাইয়ের দেখা হয়। ওনার নাম তরিকুল। তরিকুল ভাই সোহানের দিকে তাকিয়ে বেশ রহস্যময় একটি হাসি দিয়ে ওনার কাছে আসেন। তারপর নিচু স্বরে বলেন,
কি এসেছিল কাল রাতে?
তরিকুল ভাইয়ের কথা শুনে সোহান চমকে ওঠে। সোহান অবাক হয়ে বলেন,
মানে কার কথা বলছেন ভাইয়া, আমি তো একাই ছিলাম।
তরিকুল ভাই কিছুক্ষণ চুপ থাকেন, তারপর বলেন,
ও আচ্ছা, ঠিক আছে, কিছু মনে করো না, যাও, জলদি যাও, কলেজে যাও, নাহলে প্রথম দিনই লেট হয়ে যাবে।
তরিকুল ভাইয়ের কথাগুলো সোহানের কাছে বেশ অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু কলেজের প্রথম দিন থাকায় ওই দিন এই বিষয়টা নিয়ে তিনি আর মাথা ঘামাননি। কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সারাদিন কলেজের ক্লাস, নতুন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ওনার সময় বেশ ভালোভাবেই কেটে যায়। রাতের সেই দুঃস্বপ্নের কথা উনি প্রায় ভুলেই গিয়েছিলেন। এভাবেই সন্ধ্যা গড়িয়ে আবার রাত নেমে আসে। মেসের দ্বিতীয় রাত। সোহান রাতের খাবার খেয়ে ওনার রুমে ঘুমোতে যান। সারাদিনের ক্লান্তির কারণে ওনার খুব দ্রুতই ঘুম চলে আসে, কিন্তু এই রাতেও ওনার জন্য অপেক্ষা করছিল আরো ভয়াবহ একটি অভিজ্ঞতা। সোহান আবার ঘুমানোর পরে আগের মতোই স্বপ্ন দেখতে শুরু করেন, তবে এবার আর দরজায় ধাক্কা দিয়ে নয়, বরং ওনার কানের ঠিক পাশেই এক নারীর কান্নার আওয়াজ শুনতে পান তিনি। নারীটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। কান্নার আওয়াজে সোহানের ঘুম ভেঙে যায়। উনি চোখ খুলে ওনার রুমের এক কোনায় যা দেখেন তা দেখে ওনার শরীরের রক্ত হিম হয়ে যায়। উনি দেখেন ওনার রুমের এক কোনায় একটি নারী দাঁড়িয়ে কাঁদছে। নারীটি দেখতে অত্যন্ত সুন্দর। ওনার পরনে ছিল একটি পুরনো জীর্ণ পোশাক। নারীটির সম্পূর্ণ শরীর ছিল অত্যন্ত রোগা আর দুর্বল। ওনার পায়ের দিকে তাকালে উনি দেখেন ওনার পায়ে অসংখ্য ক্ষত চিহ্ন। মাথার চুলগুলো কোমর পর্যন্ত এসে পড়েছে। চুলগুলো দিয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। নারীটি এক দৃষ্টিতে সোহানের দিকে তাকিয়ে সোহান ভয়ে কাঁপতে কাঁপতে বললেন,
কে আপনি? আমার রুমে কি করছেন? আপনাকে কে এভাবে আঘাত করেছে?
নারীটি সোহানের দিকে তাকায়, তারপর কাঁদো কাঁদো গলায় বলে,
ভাইয়া আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমার মাথা কেটে ফেলবে, আমি মরতে চাই না, দয়া করুন।
নারীটি কথা শেষ করতে না করতেই আবার দরজায় প্রচণ্ড আঘাত। আগের রাতের সেই পুরুষ মানুষটি আবার এসেছে। পুরুষটি দরজায় লাথি মারতে মারতে চিৎকার করে,
এই মেয়ে কোথায় তুই? আমি জানি ভেতরে আছিস।
ভাইয়া প্লিজ আমাকে বাঁচান,
মেয়েটি আবারও কথা বলে ওঠে।
ওই লোকটা ভেতরে ঢুকলে আমাকে বাঁচতে দেবে না।
এই অসহায় অবস্থা দেখে সোহান আর চুপ থাকতে পারলেন না। উনি দৌড়ে গিয়ে রুমের দরজাটি শক্ত করে চেপে ধরে রাখেন। বাইরে থেকে পুরুষটিও প্রচণ্ড শক্তি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করছিল, আর সোহান ভেতর থেকে প্রাণপণে দরজাটিকে ধরে রেখেছিল। এই পর্যায়ে পুরুষটির শক্তি এতটাই বেড়ে যায় যে সোহানের পক্ষে আর দরজা ধরে রাখা সম্ভব হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আবার ফজরের আজানের ধ্বনি ভেসে আসে এবং সোহান ধরফর করে বিছানা থেকে জেগে ওঠেন। বিছানায় বসে হাঁপাচ্ছিলেন তিনি। ওনার সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপছিল। পরপর দুই রাত একই ধরনের স্বপ্ন। এটা কি স্বপ্ন নাকি জীবন্ত কিছু? মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। উনি বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে যান। দরজার কাছে গিয়ে যা দেখেন তা দেখে ওনার বুক কেঁপে ওঠে। উনি দেখেন ওনার কাঠের দরজায় সত্যি একটা বড় ফাটল ধরেছে। মনে হচ্ছে কেউ সত্যি সত্যি বাইরে থেকে দরজায় প্রচণ্ড লাথি মেরেছে। তিনি ভাবেন, এটা কি করে সম্ভব? আমি তো স্বপ্ন দেখছিলাম, তাহলে দরজায় এই অবস্থা কেন? সোহান আর নিজের মনে সব চেপে রাখতে পারলেন না। উনি সকালে মেসের অন্যান্য ছেলেদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেন। রনি এবং করিম নামের দুজন সমবয়সী ছেলের সাথে ওনার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। উনি ওনাদেরকে ওনার স্বপ্নের কথা বিস্তারিত খুলে বলেন। উনি জানতে চান যে ওনারাও কি এই ধরনের কোনো স্বপ্ন দেখে কিনা। কিন্তু রনি এবং করিম ওনাকে জানান ওনারা কখনো এই ধরনের নারী বা পুরুষকে নিয়ে স্বপ্ন দেখেননি। তবে ওনারা এটা স্বীকার করেন যে এই মেসে মাঝে মাঝেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কখনো কখনো কোনো জিনিসপত্র নিজের জায়গা থেকে সরে যায়, কখনো বাথরুম থেকে কেউ গুনগুন করে গান গায়, আবার কখনো মনে হয় রান্নাঘরে কেউ রাতের বেলা রান্না করছে। কিন্তু এর বাইরে আর কোনো বড় ধরনের সমস্যা ওরা এখনো ফেস করেনি। সোহান বন্ধুদের কথা শুনে ভাবলেন, হয়তো ওনার রুমের দরজাটা আগে থেকেই ফাটল ধরা ছিল, উনি খেয়াল করেননি। আর নতুন মেসে আসার কারণেই হয়তো ওনার মনের ভেতরে একটা ভয় কাজ করছে, যার ফলে উনি সব আজে বাজে স্বপ্ন দেখছেন। উনি নিজেকে সান্ত্বনা দিয়ে আবার নিজের কাজে মন দেন। কিন্তু সোহানের এই সান্ত্বনা খুব বেশি দিন টিকল না। এরপর থেকে প্রতিদিন রাতে সোহান একই স্বপ্ন দেখতে শুরু করেন। কখনো সেই নারী ওনার কাছে সাহায্য চাইছেন, কখনো সেই পুরুষ দরজায় আঘাত করছেন। প্রতিদিনের এই মানসিক অত্যাচার সোহানকে পাগল করে দেয়। রাতে ঘুমানোটা ওনার কাছে এক প্রকার আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়। উনি সারা রাত জেগে থাকতেন, আর ফজরের আজানের পর যখন সূর্যের আলো ফুটত তখন সামান্য কিছুক্ষণ ঘুমাতেন। এইভাবে চরম মানসিক কষ্টের মধ্য দিয়ে সোহানের সম্পূর্ণ একটি সেমিস্টার অর্থাৎ ছয় মাস কেটে যায়। ছয় মাস পর কলেজে সেমিস্টার ব্রেক দেয়া হয়। ছুটি পেয়ে সোহান হাঁপ ছেড়ে বাঁচেন। উনি ওনার জিনিসপত্র গুছিয়ে সোজা ওনার নানার বাড়িতে চলে যান। এই তিন মাসের ছুটিতে ওনার সাথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। উনি ওনার বাড়িতে একদম শান্তিতে ঘুমাতে পারতেন। কোনো দুঃস্বপ্ন ওনাকে আর তাড়া করত না। এভাবে 3 মাস পর ছুটি শেষ হলে সোহান আবারও খাগড়াছড়ির সেই মেসে ফিরে আসেন। এতদিন মেস বন্ধ থাকায় প্রচুর ধুলোবালি জমে গিয়েছিল। সোহান ওনার রুমে প্রবেশ করার সাথে সাথেই এক অদ্ভুত দুর্গন্ধ ওনার নাকে এসে লাগে। উনি রুমের বাতি জ্বালিয়ে যা দেখেন তা দেখে উনি হতবাক হয়ে যান। ওনার সম্পূর্ণ রুমটি তছনছ হয়ে আছে। বিছানার চাদর মেঝেতে পড়ে আছে, পড়ার টেবিলের ওপর রাখা আয়নাটি ভেঙে টুকরো টুকরো, ওনার রাতের বেলায় পড়ার জন্য যে ছোট ল্যাম্পটি ছিল সেটিও ভাঙা অবস্থায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, মেঝেতে সস আর কেচাপের মতো লাল রঙের কিছু একটা সম্পূর্ণ মেঝেতেই এই জিনিস লিপ্টে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে রুমটাকে ধ্বংস করেছে। সোহান তাড়াতাড়ি রনি এবং অন্যান্য ছেলেদের ডেকে ওনার রুমের অবস্থা দেখান। রনিরা এই অবস্থা দেখে অবাক হয়ে যান। ওনারা বলেন যে ওনারা কয়েকদিন আগে মেসে এসেছেন, কিন্তু ওনারা কখনো সোহানের রুমে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেননি, কোনো আওয়াজও শোনেননি। তাছাড়া সোহানের রুমের দরজায় তালাও ঠিকভাবে বন্ধ করা ছিল। তাহলে কে বা কারা ওনার রুমে ঢুকে এই অবস্থা করতে পারে? সবাই বেশ চিন্তিত হয়ে পড়েন। সবাই মিলে অনেক কষ্ট করে সোহানের রুমটি পরিষ্কার করেন। রুম পরিষ্কার করার পরপরই সবার প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়। ওনারা সিদ্ধান্ত নেন যে বাইরে থেকে খাবার কিনে এনে সবাই একসঙ্গে খাবেন। খাবার কিনে এনে সবাই যখন রনির রুমে বসে গল্প করতে করতে খাচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ করে একটি কান্নার আওয়াজ সবার কানে আসে। রনি খাওয়া থামিয়ে বলেন,
তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ কাঁদছে।
সবাই চুপ করে কান পেতে শোনার চেষ্টা করেন। হ্যাঁ, আওয়াজটা খুব স্পষ্ট, কোন একজন নারী খুব করুণ স্বরে কাঁদছেন। আর এই কান্নার আওয়াজটা আসছিল সোজা সোহানের রুম থেকে। সোহান ভয়ে ভয়ে বলেন,
এই আওয়াজটা তো আমার রুম থেকে আসছে বলে মনে হচ্ছে, কিন্তু আমার রুমে তো কেউ নেই, আমি তালা দিয়ে এসেছি।
রনি এবং সোহান সাহস করে সোহানের রুমের দিকে এগিয়ে যান। ওনারা সোহানের রুমের দরজায় কান পাতেন। ভেতর থেকে কান্নার আওয়াজটা খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। সোহান কাঁপা কাঁপা হাতে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করেন, কিন্তু রুমের ভেতর কেউ নেই, সম্পূর্ণ রুম ফাঁকা। আর দরজা খোলার সাথে সাথেই সেই কান্নার আওয়াজও থেমে গেছে। এই ঘটনা দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যান। সোহান ভয়ে ওনার রুমে আর ঘুমোতেই চাচ্ছিলেন না, কিন্তু রনির রুমে জায়গা না থাকায় ওনাকে বাধ্য হয়েই নিজের রুমে ঘুমাতে হয়। সোহান ভয়ে ভয়ে আল্লাহকে ডাকতে ডাকতে ওনার বিছানায় গিয়ে শুয়ে পড়েন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই রাতে সোহান খুব শান্তিতে ঘুমাতে পেরেছিলেন। কোনো দুঃস্বপ্ন ওনাকে আর বিরক্ত করেনি। এইভাবে টানা 3 সপ্তাহ কেটে যায়। এই 3 সপ্তাহে সোহানের সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। উনি ধরেই নিয়েছিলেন যে হয়তো এই মেসের সমস্যার সমাধান হয়ে গেছে। 4th সপ্তাহের বৃহস্পতিবারের রাত, সোহান এশার নামাজ পড়ে ওনার রুমে এসে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ বাইরে থেকে কিছু কুকুরের কান্নার আওয়াজ ওনার কানে আসে। কুকুরগুলো এমন ভাবে কাঁদছিল যেন ওরা কোনো ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে। সোহান জানলা দিয়ে উঁকি দিয়ে দেখেন যে মেসের পাশে একটা ফাঁকা জায়গায় প্রায় 8টি কুকুর গোল হয়ে বসে আছে। কুকুরগুলো সোজা সোহানের রুমের জানলার দিকে তাকিয়ে আছে আর অনবরত কাঁদছে, মাঝে মাঝে ডাকছে। এই দৃশ্য দেখে সোহানের মনে আবার সেই পুরনো ভয় কাজ করতে শুরু করে। ঠিক তখনই ওনার দরজায় কড়া নাড়ার আওয়াজ। সোহান চমকে ওঠেন। দরজার বাইরে থেকে তরিকুল ভাই বলছেন,
সোহান দরজা খোলো, জলদি বাইরে এসো, আমরা সবাই বসার ঘরের দিকে যাচ্ছি।
সোহান তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এসে দেখেন তরিকুল ভাই বেশ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। সোহান জিজ্ঞেস করেন,
কি হয়েছে তরিকুল ভাই?
তিনি গম্ভীর গলায় বলেন,
কোন প্রশ্ন করবি না সোহান, আজ রাতে কেউ নিজের রুমে ঘুমাবে না, সবাই আজ রাতে আমার রুমে ঘুমাবে। আজ রাতে এখানে খারাপ একটা কিছু হতে যাচ্ছে, তুই জলদি চল।
সবাই তরিকুল ভাইয়ের রুমে যাওয়ার জন্য বসার ঘরে এসে জড়ো হন, কিন্তু করিম নামের ছেলেটি কিছুতেই তরিকুল ভাইয়ের রুমে যেতে রাজি হচ্ছিল না। করিম বেশ বিরক্ত হয়ে বলেন,
আরে ভাই, এসব কি শুরু করেছেন আপনারা, আমি এসব ভূতপ্রেত বিশ্বাস করি না, আমার রুমে আমি ভালোই ঘুমাতে পারবো, আপনারা যান আপনাদের মতো।
তরিকুল ভাই করিমকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু করিম ওনার সিদ্ধান্তে অনড়। অবশেষে তরিকুল ভাই বাধ্য হয়ে করিমকে ওনার রুমে রেখে বাকি সবাইকে নিয়ে নিজের রুমে চলে যান। তরিকুল ভাইয়ের রুমে গিয়ে সবাই একসাথে বসে কোরআন তেলাওয়াত এবং সূরা ইয়াসিন পড়তে শুরু করেন। কিছুক্ষণ পর হঠাৎ করেই করিমের রুম থেকে করিমের বিকট চিৎকার ভেসে আসে। মনে হচ্ছিল করিমকে কেউ প্রচণ্ড আঘাত করছে। সবাই দৌড়ে করিমের রুমের দিকে যায়। করিমের রুমের দরজা খোলাই ছিল। ওনারা ভেতরে গিয়ে দেখেন করিম মেঝেতে পড়ে আছে এবং পাগলের মতো ছটফট করছে। করিমের চোখ দুটো সম্পূর্ণ লাল। তরিকুল ভাই বুঝতে পারেন যে করিমের শরীরে কোন জিনের আসর হয়েছে। তরিকুল ভাই করিমের সামনে গিয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করেন এবং জিনটিকে উদ্দেশ্য করে বলেন, কে তুই? তুই এই ছেলেকে কি করছিস? কেন ওকে কষ্ট দিচ্ছিস? জলদি ওর শরীর থেকে বের হয়ে যা। করিমের শরীর থেকে এক নারী কণ্ঠ বলে, আমাকে আমার স্বামী খুন করেছে। সে আমার মাথা দেয়ালে আঘাত করে ফাটিয়ে দিয়েছে, আমার শরীর থেকে আলাদা করে দিয়েছে। আমি এর প্রতিশোধ চাই। তরিকুল ভাই বলেন, তুই এই ছেলেকে কেন কষ্ট দিচ্ছিস? ও তো তোর কোনো ক্ষতি করেনি, ওকে ছেড়ে দে। জিনটি তখন সোহানের দিকে আঙুল দিয়ে ইশারা করে। ও সব জানত। আমি ওর রুমে গিয়ে ওর কাছে সাহায্য চেয়েছিলাম, ও আমাকে সাহায্য করেনি, ওর জন্যই আজ আমার এই অবস্থা। সোহান এই কথা শুনে অবাক হয়ে যান। উনি বুঝতে পারেন যে এই জিনটি ওনার স্বপ্নে আসা সেই নারী। জিনটি আসলে সেই নারীর রূপ ধরে সোহানকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তরিকুল ভাই তখন অত্যন্ত রাগান্বিত হয়ে জিনটিকে ধমক দিয়ে কোরআনের আয়াত পড়ে করিমের শরীর থেকে জিনটিকে বের করে দেন। করিম জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে ওনার জ্ঞান ফিরলে ওনাকে সব বুঝিয়ে বলা হয়। এই ঘটনার পর সোহান তরিকুল ভাইকে এই মেসের আসল রহস্য সম্পর্কে জিজ্ঞেস করেন। তরিকুল ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, সোহান, এই মেসের ইতিহাস খুব ভালো নয়। তোমার রুমে আগে যারা থাকতো তারা কেউ এক মাসের বেশি টিকতে পারেনি। সবাই ভয় পেয়ে মেস ছেড়ে চলে যায়। এর বেশি আমি কিছু বলতে পারবো না, নিষেধ আছে। তরিকুল ভাই আর কিছু বলেন না। এরপর তরিকুল ভাইয়ের পড়াশোনা শেষ হয়ে গেলে উনি মেস ছেড়ে চলে যান। একে একে সোহানের অন্য বন্ধুরাও মেস ছেড়ে চলে যায়। কিন্তু সোহান ওনার নানার দেয়া অল্প খরচের কারণে এই মেস ছেড়ে যেতে পারছিলেন না। উনি একাই এই মেসটিতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু একদিন রাতে এমন একটি ঘটনা ঘটে যা সোহানকে এই মেস ছাড়তে বাধ্য করে। সেদিন রাতে সোহান ওনার রুমে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে উনি আবার স্বপ্ন দেখতে শুরু করেন। উনি দেখেন যে উনি ওনার বিছানায় শুয়ে আছেন আর ওনার মাথার কাছে সেই জিনটি অর্থাৎ সেই নারীটি বসে আছে। নারীটি খুব স্নেহের সাথে সোহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সোহান এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান। ওনার স্বপ্ন এবং বাস্তবের মধ্যে পার্থক্য মনে হচ্ছিল না। উনি ওনার স্বপ্নের ভেতরেই জেগে ওঠেন। উনি বুঝতে পারেন যে ওনার মাথার কাছে আসলেই কেউ বসে আছে। সোহান ভয় ভয় আল্লাহকে ডাকার চেষ্টা করেন, কিন্তু প্রচণ্ড আতঙ্কের কারণে ওনার মাথা কাজ করছিল না। উনি দোয়া পড়তে শুরু করেন। সোহানের মুখে দোয়া শুনে জিনটি হাসতে শুরু করে। কি ব্যাপার, তোমার কি খুব ক্ষুধা পেয়েছে? জিনটির হাসি শুনে সোহানের ভয় বহুগুণ বেড়ে যায়। উনি বুঝতে পারেন যে উনি ঠিকভাবে সুরাও পড়তে পারছেন না। জিনটি চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, আমাকে সাহায্য করো। জিনটির এই প্রচণ্ড ঝাঁকুনিতে সোহানের বাস্তবেই ঘুম ভেঙে যায়। উনি চোখ খুলে দেখেন ওনার বন্ধু রনি ওনাকে ধরে ঝাঁকাচ্ছে। রনি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, সোহান, কি হয়েছে তোর? তুই এভাবে ঘুমে ঘুরে চিৎকার করছিলি কেন? আর তোর সারা শরীর কাঁপছে কেন? সোহান কথা বলতে পারছিলেন না, উনি শুধু হাঁপাচ্ছিলেন। রনি হঠাৎ করে সোহানের দুই হাতের দিকে তাকিয়ে বলে ওঠেন, সোহান, তোর হাতে এগুলো কিসের দাগ? মনে হচ্ছে কেউ তোর হাত খুব শক্ত করে চেপে ধরেছিল। সোহান হাতের দিকে তাকিয়ে দেখেন ওনার দুই হাতেই কালচে নীল রঙের আঙুলের ছাপ। ঠিক স্বপ্নে জিনটি ওনাকে এভাবেই ধরে ঝাঁকিয়েছিল এবং সেই জায়গাগুলোতেই দাগ। সোহান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। উনি বুঝতে পারলেন যে এই জিনটি এখন আর শুধু স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন ওনার শরীরেও আঘাত করতে শুরু করেছে। উনি যদি আর একদিনও এই মেসে থাকেন তাহলে হয়তো ওনার জীবনের সবচেয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে। সোহান ওই মুহূর্তে সিদ্ধান্ত নেন উনি আর এক মুহূর্ত এখানে থাকবেন না। পরদিন সকালেই উনি ওনার নানাকে ফোন করে সবকিছু খুলে বলেন। ওনার নানা সবকিছু শুনে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং সাথে সাথেই খাগড়াছড়ি এসে সোহানকে সেই মেস থেকে নিয়ে যান। সোহান পরবর্তীতে অন্য একটা মেসে উঠেছিলেন, সেখানে ওনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু সেই মেসের ওই রুমে আসলে কি হয়েছিল, কেন ওই জিনটি ওই রুমে আটকে ছিল এবং তরিকুল ভাই কেন সব জেনেও চুপ ছিলেন, এই প্রশ্নের উত্তর সোহান আজও জানতে পারেনি। তবে শুনেছিলেন ওই রুমে কোনো এক মেয়েকে নাকি অনেক বছর আগে হত্যা করা হয়েছিল। হয়তো তার কারিন এই ঘটনা বারবার তাদেরকে দেখাচ্ছিল, যুগ যুগ ধরে ভয় দেখিয়ে যাচ্ছিল। হয়তো কিছু রহস্য রহস্যই থেকে যায় যার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। তরিকুল ভাই সব জানতেন, কিন্তু ওনার মুখ থেকে আসল সত্যটা বের করে নিয়ে আসা সম্ভব হয়নি। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ইনশাল্লাহ খুব দ্রুতই নতুন কোন রোমহর্ষক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি আমাদের জন্য সংগ্রহ করেছেন সিফাত আলম, আপনাকে ধন্যবাদ ঘটনাটি সংগ্রহ করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেব আপনাদেরকে, আর সেটি হচ্ছে এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে, কারণ এয়ারটেল দিচ্ছে 4GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক স্ন্যাপচ্যাট লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই অ্যাথল্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম আক্তারুজ্জামান, আমি ফুলপুর ময়মনসিংহের বাসিন্দা। এই ঘটনা যখন শুরু হয় তখন আমি SSC ছাত্র ছিলাম। ক্রিকেট খেলার প্রতি আমার পাগলের মতো নেশা ছিল। আমি মহল্লার ছেলেদের নিয়ে একটা ক্রিকেট টিম বানিয়েছিলাম। আমাদের গলি থেকে 4 গলি পরেই ছিল মেইন রোড। রোড পার হয়ে কয়েকটা গলি পেরোলেই একটা মাঠ ছিল। মাঠের সাথে একটা মসজিদ ছিল, যেটা খুব বেশি বড় না হলেও মহল্লার মানুষ সেখানে নামাজ পড়তেন। আমিও প্রায়ই ওই মসজিদে যেতাম। বেশ ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা মসজিদ ছিল। ইমাম সাহেব সেখানে থাকতেন না, তিনি 2 গলি সামনে থাকতেন, কিন্তু মাঠটা বেশ শুনশান ছিল। শুরুতে আমাকে ওই এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হতো না, তবে আমি যখন 8ম শ্রেণীতে উঠলাম, আব্বু আমাকে টিউশনে যাওয়ার জন্য একটা সাইকেল কিনে দিলেন। আমার টিউশনও ছিল রাস্তার ওপারে মাঠের পাশের গলিতেই। এভাবে ওইদিকে আমার আসা যাওয়া শুরু হয়ে গেল। আমি ওখানকার কিছু ছেলে আর আমাদের গলির কিছু ছেলেকে মিলিয়ে একটা টিম বানিয়ে ফেললাম এবং আমরা টিউশনের পর খেলতে শুরু করলাম। আমাদের কারণে সেই শুনশান মাঠে প্রাণ চাঞ্চল্য ফিরে এলো এবং এভাবেই চলতে থাকল। আমরা নিজেদের উদ্যোগেই মাঠটা পরিষ্কার করিয়েছিলাম। 2 বছরের মধ্যে সেখানে আমাদের নিয়মিত ম্যাচ শুরু হল। আমি ছিলাম এসবের হেড। যেহেতু আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম, তাই আমার বাবা মা আমাকে কখনোই খেলতে বারণ করেননি। ওই বছর রমজানে আমরা প্রথমবারের মতো বিশেষভাবে নাইট ম্যাচের আয়োজন করলাম। আমাদের প্ল্যান ছিল ওই মসজিদে তারাবি পড়ে তারপর খেলা শুরু করব। এর জন্য আমরা লাইটের ব্যবস্থাও করেছিলাম। আমাদের ম্যাচ রাত 2টার দিকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এরপর আমরা বাড়ি ফিরে যেতাম। যে ছেলেরা ওখানকারই ছিল তারা সহজে চলে যেতে পারত, তবে আমাদের কিছুটা হেঁটে যেতে হতো। আমাদের গলি থেকে কয়েকজন ছেলে আসত। আমি, রোহান, করিম আর আশিক,
আমাদের একসাথে আসার শর্তেই কেবল অনুমতি দেয়া হয়েছিল। এটাই ঠিক হয়েছিল যে আমরা সবাই হেঁটে একসাথে আসব। আজ আমাদের প্রথম রাতের ম্যাচ। আমরা প্রথমবারের মতোই ওই মসজিদে তারাবি পড়তে গিয়েছিলাম। আমার সাথে আমার তিন বন্ধুও ছিল। আজকের পরিবেশটাই অন্যরকম ছিল, ভিড়ও ছিল প্রচুর। আমাদের অনেক কষ্টে একদম পেছনের কাতারে জায়গা হয়েছিল। আমার পাশেই আমার সমবয়সী বা আমার চেয়ে কিছুটা বড় কয়েকজন ছেলে দাঁড়িয়েছিল। আমার পাশের ছেলেটা খুব সুন্দর একটা আতর মেখেছিল। আমার মন বারবারই ওইদিকে চলে যাচ্ছিল। যখন আমি সালাম ফিরালাম, তখন যে ছেলেদের দেখলাম তাদেরকে আগে কখনো দেখিনি, এরা একদমই নতুন মুখ। এরপর আবার তারাবির জন্য দাঁড়ালাম। তারাবি শেষ হলে আমরা বাইরে বেরিয়ে এলাম। ভিড়ের মধ্যে ওই নতুন মুখগুলো কোথায় যেন হারিয়ে গেল। কি জানি কেন ওই সুন্দর সুবাস মাখা ছেলেটাকে আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু পরক্ষণেই রোহান আমাকে ডাক দিল,
আক্তার জলদি আয়।
ওকে একটু চিন্তিত মনে হচ্ছিল। আমি সাথে সাথে দৌড়ে ওর কাছে গেলাম।
কি হয়েছে?
ও বলল,
জহির আসেনি, ওর শরীর খারাপ।
এটা আসলে একটা চিন্তার বিষয়। আমাদের টিমের একজন মেম্বার মিসিং ছিল, আর সেও এমন একজন যে কিনা খুবই দুর্দান্ত খেলোয়াড়। অন্যদিকে বিপক্ষ দলের সবাই উপস্থিত। আমরা এই ম্যাচের জন্য অনেক পরিশ্রম করেছিলাম। যে দল জিতত তাদেরই জয় জয়কার হতো। আমরা এসবই ভাবছিলাম, এমন সময় কেউ একজন আমার নাম ধরে ডাকল,
আক্তার।
আমি চমকে উঠে দেখি ওই ছেলেটাই দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। বললাম,
তুমি আমার নাম জানলে কিভাবে?
সে আবার প্রশ্নটা এড়িয়ে গেল, বলল,
আমি কি তোমাদের সাথে খেলতে পারি?
তখন আমাদের একজন খেলোয়াড়ের দরকার ছিল, কিন্তু আশিক আমাকে কোনোই দিয়ে গুঁতো মেরে ফিসফিস করে বলল,
কে জানে কেমন খেলে, শেষে ডুবিয়ে না দেয়।
ওর কথায় আমি ছেলেটাকে হ্যাঁ বলতে গিয়েও হঠাৎ থেমে গেলাম এবং ভাবনায় পড়ে গেলাম। কিন্তু ছেলেটা হঠাৎ সামনে এগিয়ে এলো এবং হ্যাঁ বা না এর অপেক্ষা না করেই বলল,
চলো।
আমি আর আমার বন্ধুরা ওর পেছন পেছন চলতে লাগলাম। আমরা নিজেরাই জানতাম না যে আমরা ওকে মানা কেন করলাম না। অবশ্য সত্যি কথা বলতে আমাদের কাছে আর কোনো উপায়ও ছিল না।
শোনো, তোমার নামটা বলো।
আমার কিছু মাথায় আসছিল না, তাই এটাই জিজ্ঞেস করলাম।
আমার নাম শমশের।
ওর কথা শুনে কেউ হাসতে লাগল, আবার কেউ ফিসফিস করতে লাগল। এটা আবার কেমন নাম রে বাবা? তবে আমি কিছু বললাম না। শমশের নামটা যেমন আলাদা, ওর ব্যক্তিত্ব আলাদা, সুন্দর এবং খুব সুন্দর বললেও ভুল হবে না। বিপক্ষ দলের সাথে টস হল। প্রথম ব্যাটিং ছিল ওদের। আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে পজিশন নিয়ে নিলাম। আমি শামসিরকে বাউন্ডারির কাছে দাঁড় করালাম। ওইদিকে আলো তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। ম্যাচ শুরু হল। প্রথম ওভারের চতুর্থ বলেই ক্যাচ আউট হল, আর ক্যাচটা ধরেছে অন্য কেউ নয়, স্বয়ং শামসির। আমি ওকে অন্যদিকে দাঁড় করিয়েছিলাম। ও ওইদিকে কিভাবে এলো? কিন্তু সে সময় সব খেলোয়াড় এতই উত্তেজিত ছিল যে কথাটা সবার মাথা থেকে বেরিয়ে গেল। এরপর রোহানও একটা ক্যাচ ধরল। টিমের মনোবল একদম তুঙ্গে। আমাদের ম্যাচটা ছিল 25 ওভারের। আমরা 12 ওভারেই ওদের পুরো টিমকে অল আউট করে দিলাম। মাত্র দুজনকে আমাদের খেলোয়াড় আউট করেছিল, বাকি আটজনকে শামসির একাই বিভিন্নভাবে আউট করেছিল। এটা সত্যিই অসাধারণ। এরপর যখন ব্যাটিংয়ের পালা এলো, তখন আমি শামসিরকে সাথে নিয়ে ওপেনিংয়ে গেলাম। সাধারণত আমার সাথে সবসময় জহিরই ওপেনিং করত। ওই দিন শামসির যা সব 4 ছক্কা মারল, আমরা অবাক হয়ে গিয়েছিলাম। বেশ কয়েকবার বিপক্ষ দলের খেলোয়াড়রাও ওর ক্যাচ ধরতে গিয়েও ছেড়ে দিয়েছিল। আমরা সেই ম্যাচটা দুর্দান্তভাবে জিতেছিলাম। এতে কোনো সন্দেহই ছিল না যে ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ শামসিরই ছিল। আমরা 1:30 দিকে ম্যাচ শেষ করে ফ্রি হয়ে গেলাম। আমি শামসিরের সাথে হাত মেলাতে চাইলাম, কিন্তু ও মেলাল না। বরং ওর আচরণটা বেশ অদ্ভুত ছিল। জয়ের আনন্দে উচ্ছ্বসিত আবেগের বশে সবাই যেমন একে অপরকে জড়িয়ে ধরে, ওর এমন অদ্ভুত আচরণের কারণে কেউ ওর বেশি কাছে ঘেঁষল না। তবে সবাই ওর আমাদের টিমে আসার কারণে ভীষণ খুশি হল।
আমি শামসিরকে বললাম,
কাল আসবে তো?
ও মাথা নেড়ে সম্মতি জানালো। রোহান তো ওকে জিজ্ঞেস করেই বসল,
বন্ধু আগে তো কখনো তোমাকে দেখিনি, থাকো কোথায়?
ও শুধু এটুকুই বলল যে ও এখানে মেহমান হিসেবে এসেছে, রমজান মাসটা এখানেই কাটাবে। আমরা আর কিছু জিজ্ঞেস করলাম না, মেহমান কেন, কোথায় মেহমান, বাড়ি কোথায়, এসব। তারপর আমরা সবাই নিজেদের বাড়ির দিকে রওনা হলাম। আমি শামসিরকে মসজিদের পেছনের অংশে যেতে দেখলাম, ওইদিকে ঝোপঝাড় ছিল, আর যেহেতু এই মসজিদ ও মাঠটা রাস্তা থেকে বেশ উঁচু একটা জায়গায় ছিল, নিচে কিছু মানুষের বসত বাড়ি ছিল, আমার মনে হল শামসির হয়তো ওই বাড়িগুলোর কোন একটাতেই উঠেছে। পরদিন আমরা একইভাবে তারাবিও নামাজের জন্য পৌঁছালাম, শামসিরকেও আমরা মসজিদে পেয়ে গেলাম এবং সবাই মিলে একসাথে নামাজ আদায় করলাম। আজ আবার খেলা শুরু হল, আজ প্রথম ব্যাটিং ছিল আমাদের। আমি ওপেনিং এর জন্য আবারও শামসিরকে সাথে নিলাম, আর টিমে শামসির এত গুরুত্ব পাওয়ায় কারো কোনো আপত্তি ছিল না। এই ছেলেটা কালই এসেছে, আমরা গত 3 বছর ধরে একসাথে খেলছি, ম্যাচ খুব সুন্দরভাবে এগোল, শামসির গতকালের মতোই দুর্দান্ত খেলল, ক্যাচ তো এমনভাবে ধরছিল যেন মনে হচ্ছিল শামসির শূন্যে লাফিয়ে উড়ে উড়ে ক্যাচগুলো লুফে নিচ্ছিল। 2-4 বার এমনও হল যে বল মসজিদের পেছনের অংশের ঝোপঝাড়ে চলে গেল। এমন পরিস্থিতির জন্য আমরা সবসময় এক্সট্রা বল রাখতাম, কারণ অন্ধকারে বল খুঁজে পাওয়া যেত না, কিন্তু আমরা যখন ফিল্ডিং করছিলাম বল ওই দিকে গেলেই শামসির দ্রুত সেদিকে ছুটে গিয়ে ঝোপঝাড়ের ভেতর থেকে বল কুড়িয়ে নিয়ে আসত। শামসিরকে নিয়ে শুধু আমাদের টিমেরই নয়, বিপক্ষ দলেরও কানাঘুষা চলছিল। ম্যাচ তো শেষ হল, আমি ভীষণ খুশি। রোহান আমাকে বলল,
দোস্ত কাল যদি জহির চলে আসে তাহলে কি তুই টিম থেকে শামসিরকে বের করে দিবি?
আমি চুপ হয়ে গেলাম, আমি তো এটা চিন্তা করিনি, আমরা ছিলাম বছরের পর বছর পুরনো বন্ধু, আর ও তো একজন মেহমান, একদিন চলেই যেত, আমাদের তো এখানে একসাথে থাকতে হবে। ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই শামসির আমাদের আল্লাহ হাফেজ বলতে এলো। ও খুব খুশি ছিল, ও নিজেও খেলাটা খুব উপভোগ করেছিল। আমি ওর সাথে হাত মেলাতে চাইলাম, ও মুচকি হেসে আমার হাত ধরল, ওর হাতটা ঠান্ডা ছিল, আমার মনে হল শীতের কারণেই হয়তো ওর হাত দুটো এত ঠান্ডা। বাতাসে তখন হালকা একটা হিমেল ভাব ছিল। শামসির আমার সাথে হাত মেলাতে মেলাতে বলল,
আখতার কাল আমার কয়েকজন বন্ধু আমার সাথে আসবে, তারা আমার ম্যাচে দেখতে চায়, আমি কি ওদের নিয়ে আসতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, আমি অবচেতন ভাবেই বলে উঠলাম। ও মুচকি হেসে বিদায়ী হাত নাড়ল, আর আমি বন্ধুদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরে এলাম। আজ আমাদের তৃতীয় ম্যাচ ছিল, যদি এই ম্যাচটা আমরা জিতে যাই তাহলে তো আমাদের পোয়া বাড়ো। আমি যখন বন্ধুদের সাথে তারাবির জন্য পৌঁছালাম তখন দেখলাম মসজিদে আজ কিছু নতুন মানুষের আগমন ঘটেছে, যারা শামসিরের সাথেই এসেছিল, কিন্তু আজকে সেখানে আরেকজনও ছিল যাকে দেখে আমি চমকে গেলাম, সে হল জহির। জহিরও ম্যাচ খেলতে এসেছিল, এই বিষয়টা আমাকে বেশ মুশকিলে ফেলে দিল, এখন আমি কি করব? যাই হোক, তারাবি পড়া শেষ হল, আমরা সবাই মাঠে জড়ো হলাম। জহির তো আগে থেকেই হাতে বল নিয়ে দাঁড়িয়ে গেল, রোহান আশিক আর বাকি ছেলেরাও চুপচাপ ছিল, কারণ শামসিরের উপস্থিতিতে আজকের জয় একেবারেই সুনিশ্চিত ছিল। কিন্তু জহিরও আমাদের পুরনো সঙ্গী, সে একজন দুর্দান্ত খেলোয়াড়ও, এখন প্রশ্ন হল এই ম্যাচটা জহির খেলবে নাকি শামসির? আমি ক্যাপ্টেন ছিলাম তাই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমি এক নজর শামসির আর ওর বন্ধুদের দিকে তাকালাম, যারা মাঠের একপাশে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিল, শামসিরের চোখে মুখে অন্যরকম একটা দীপ্তি, আজ ওর বন্ধুরাও খেলা দেখতে এসেছে। তারপর আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আজ প্রথম বোলিং আমাদের করার কথা ছিল। আমি শামসিরকে আওয়াজ দিলাম,
শামসির চলে এসো, খেলা শুরু হচ্ছে।
আমার এই কথা শুনে জহিরের মুখটা মলিন হয়ে গেল। রোহান বলে উঠল,
আখতার সব কি হচ্ছে দোস্ত, জহির আমাদের বন্ধু।
আমি মুচকি হেসে জহিরের দিকে তাকালাম এবং জহিরের হাতে বলটা তুলে দিলাম, বললাম
সব ছেলেরা নিজেদের পজিশনে যাও, আজ আমি তোমাদের খেলা দেখব।
আমার এই কথায় সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল এবং আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি নিজেই নিজেকে এই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছিলাম, কারণ আমি শামসিরের মন ভাঙতে পারতাম না, আবার জহিরকেও মানা করতে পারতাম না। শামসির এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা গিয়ে শামসিরের বন্ধুদের সাথে বসে পড়লাম। ম্যাচ শুরু হল। ওই দিন যদি আমি এই সিদ্ধান্তটা না নিতাম, তাহলে হয়তো আমি কখনোই জানতে পারতাম না যে শামসির আসলে কে। আমি খুব আগ্রহ নিয়ে ম্যাচ দেখছিলাম। আমরা একদম সেই বাউন্ডারির কাছেই বসেছিলাম, সেখান থেকে মসজিদের পেছনের অংশটা শুরু হয়। শামসির আমাদের ঠিক পাশেই দাঁড়িয়ে ফিল্ডিং করছিল। আমি একবার দুবার ওর বন্ধুদের সাথে কথা বলতে চাইলাম, কিন্তু ওরা আমাকে ঠিক মতো জবাব দিচ্ছিল না, তাই আমিও চুপ করে বসে রইলাম। ওরা সবাই এক দৃষ্টিতে শামসিরের খেলা দেখছিল, আমিও খেলায় মনোযোগ দিলাম। তারপর আমার চোখ যা দেখল তা একেবারে বর্ণনাতীত। আমার চোখের সামনেই শামসির ফিল্ডিং করছিল, আর তারপর আমার চোখের সামনেই নিমিষে একদিক থেকে কিভাবে আরেক দিকে পৌঁছে গেল। এটা ছিল খুবই অদ্ভুত একটা দৃশ্য। এটা আমার চোখের ভুলও হতে পারত, কিন্তু এই ঘটনা একবার দুবার নয়, বরং ছয়বার একইভাবে ঘটল। এবার আমার কোনো সন্দেহ রইল না, বরং আমি নিশ্চিত হলাম যে এটা মোটেও কোনো মানুষের কাজ নয়। আশ্চর্যের বিষয় হল, যারা খেলা দেখছিল তারা টেরই পাচ্ছিল না যে আসলে কি হচ্ছে। যদি শামসির মানুষ না হয়ে থাকে তাহলে ও কি ছিল? আর যদি ও মানুষ না হয়ে থাকে তাহলে ওর বন্ধুরাও কখনো মানুষ হতে পারে না। আমি আর চোখে ওর বন্ধুদের দিকে তাকালাম, ওদের চোখের দৃষ্টি একদম স্থির, আর শরীরের গড়নও কেমন যেন অস্বাভাবিক লাগছিল। ওদের চোখের পলক যেমন পড়ছিল না, তেমনি মনে হচ্ছিল যে ওরা কোনো নিঃশ্বাসই নিচ্ছে না, আর ওদের চোখের মণি ছিল যেগুলো রং পাল্টাচ্ছিল। এই বিষয়টা আমি পাঁচ ছয়বার দেখেছিলাম। এবার আমি সন্দেহের চোখে দেখতে শুরু করলাম এই লোকগুলোকে, যাদের এই এলাকায় আগে কখনো দেখিনি। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম, ওরা কি সত্যিই মানুষ? আমি ওদের ব্যাপারে ভাবতে শুরু করতেই ওরা সেটা টের পেয়ে গেল। আমার পাশে বসা ওর এক বন্ধু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাল। এতগুলো বছর পর আজও আমি সেই চোখ দুটো ভুলতে পারিনি। ও আমার সাথে কোনো কথা বলেনি, বরং আমার মনের ভেতর ওর কথাটা পৌঁছে দিচ্ছিল। কোনো কথা না বলেই ওর বার্তা আমার কাছে এসে পৌঁছাচ্ছিল, ঠিক যেন সিগন্যালের মতো। ও বলছিল, আপনি শান্ত হয়ে বসুন, কারো কোনো ক্ষতি হবে না। আপনি শামসিরের বন্ধু, আপনি আমাদেরও বন্ধু। ওর এই কথাটা যেন আমাকে শীতল করে দিল। আমার ভয় একটু কমল, কিন্তু আমি আর এখানে বসে থাকতে চাইছিলাম না। মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে এখানে আটকে রেখেছে। ম্যাচ যত এগোচ্ছিল আমি অনুভব করতে পারছিলাম যে সবকিছুই অস্বাভাবিক ঘটছে। শামসিরের গতিবিধি যে কোনো সাধারণ খেলোয়াড়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। ওর গতি, ওর ক্যাচ ধরার ক্ষমতা, ওর সবচেয়ে বড় কথা হল নির্দিষ্ট এক জায়গায় স্থির না থাকা। আর তারপর রোহান একটা ক্যাচ ধরতে যাচ্ছিল, ঠিক তখনই শামসির লাফিয়ে সেটা ধরে ফেলল। এই ধরাধরির মুহূর্তে দুজনের ভীষণ জোরে ধাক্কা লাগলো। রোহান তো কিছুক্ষণের জন্য মাটিতে বসেই পড়ল। এদিকে ব্যাটসম্যান আউট হওয়ায় সবাই উল্লাসে মেতে উঠল, কেউ রোহানের দিকে খেয়ালই করল না। হঠাৎ এমন একটা মুহূর্ত এলো যখন বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ল। শামসির সবসময়কার মতো দ্রুত সেদিকে ছুটে গেল, কিন্তু এবার আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম, কারণ আমি এমন পজিশনে ছিলাম যেখান থেকে স্পষ্ট সব দেখা যাচ্ছিল। ও ঝোপঝাড়ের কাছে পৌঁছাতেই হঠাৎ ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমার বুকটা ধরফর করতে লাগল। আমার চোখ সেই জায়গাতেই আটকে রইল যেখানে একটু আগেও শামসির ছিল, কিন্তু ঠিক পর মুহূর্তেই ওকে বল হাতে মাঠের দিকে দৌড়ে আসতে দেখলাম। আমার কাছে এসব আর সহ্য হচ্ছিল না। আমি উঠতে চাচ্ছিলাম, কিন্তু উঠতে পারছিলাম না। আমার মন চাইছিল আমি চিৎকার করে সবাইকে সাবধান করে দেই, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। রোহান আর বাকি খেলোয়াড়রা একেবারেই খেলাতে মগ্ন ছিল, কেউ কিছু টের পাচ্ছিল না। কিন্তু আমার পক্ষে এখন আর এখানে বসে থাকা সম্ভব না। আমি নিজের ভেতর কিছুটা সাহস সঞ্চয় করলাম এবং জলদি করে এখান থেকে বেরোনোর কথা ভাবলাম।
আমাদের ফিল্ডিং শেষ হয়ে গিয়েছিল, সব খেলোয়াড়রা আমার দিকে এগিয়ে এলো। আজকের পারফরমেন্স দারুণ ছিল, বিপক্ষ দল বেশি রান করতে পারেনি, সবাই চরম উৎসাহ আর উত্তেজনায় গল্পগুজব করছিল। শামসির একপাশে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে কিছু কথা বলছিল, তারপর হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলো। আমাকে উদ্দেশ্য করে বলল, ওকে এখনই ফিরে যেতে হবে, কিছুটা সমস্যা হয়েছে। ও আমার সাথে হাত মেলাতে চাইল, কিন্তু আমি হাত বাড়ালাম না। আমি একদম হতভম্ব হয়ে পাথর হয়ে দাঁড়িয়েছিলাম। সবাই বলছিল, ম্যাচ মাঝপথে ছেড়ে রেখে কেন যাচ্ছে? ও শুধু বলেছিল, আমি আবার আসব। এই বলে দ্রুত ওর বন্ধুদের সাথে মসজিদের পেছনের দিকে চলে গেল। আমি ওকে যেতে দেখেছিলাম, ওরা বাঁক ঘুরতেই আমি কিছু না ভেবেই সেদিকে পা বাড়ালাম। তখনও আমাদের হাতে 15 মিনিটের মতো সময় ছিল। আমি তো চিনেই গিয়েছিলাম ওকে, এটাও বুঝতে পারছিলাম ও আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু আমি দেখতে চাইছিলাম যে ও আসলে কোথা থেকে এসেছে, কারণ তখনও আমার মনের ভেতর কিছুটা দ্বিধা কাজ করছিল। ছেলেরা তখনও কথায় মুশকুল ছিল, তারা আমার ওই দিকে যাওয়াটা টেরই পেল না। মসজিদের পেছন দিকে ঝোপঝাড় ছিল আর একটা ঢাল নিচের দিকে নেমে গেছে। আমি মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই ওইদিকে পৌঁছালাম, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত সেখানে কেউ ছিল না। আমি চারপাশটা ভালো করে দেখলাম এবং নিরাশ হয়ে ফেরার জন্য যেই না ঘুরে দাঁড়িয়েছি, ঠিক তখনই পেছন থেকে শামসিরের আওয়াজ শুনতে পেলাম,
আক্তার, পেছনে ঘুরে তাকাবে না, তুমি যা জেনে গেছ তার কথা কাউকে বলবে না। আজ তুমি আমার সাথে যা করেছ তা আমি মনে রাখব। তোমার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তুমি আমাকে স্মরণ করবে, আমি চলে আসব। এবার তুমি যাও।
আমি তো এমন জোরে দৌড় দিলাম যে পেছনে ফিরেও তাকালাম না। আমাকে মসজিদের পাশ থেকে ওভাবে দৌড়ে আসতে দেখে ছেলেরা চিন্তিত হয়ে পড়ল।
আরে আক্তার, কোথায় চলে গিয়েছিলি? ম্যাচ তো শুরু হতে যাচ্ছে।
আর তারপর আমি ঘোর লাগা মস্তিষ্ক নিয়ে খেলায় যোগ দিলাম। আমি আমার জীবনের সবচেয়ে জঘন্য গেমটা খেলছিলাম, তবু আমরা জিতে গিয়েছিলাম। আমি বাড়ি ফিরলাম এবং পরের দিনই আমার ধূম জ্বর আসল। টানা 3 দিন আমি বিছানায় পড়ে থাকলাম, কিন্তু এই কথা আমি কাউকে বুঝতে দিলাম না। এরপর একটা খুব অদ্ভুত ঘটনা ঘটল। আমরা এরপর আর কখনোই ওই মাঠে ক্রিকেট খেলতে পারিনি। কিছু না কিছু একটা সমস্যা হয়েই যেত। শামসিরের কথা আমার বন্ধুদের মধ্যে প্রায়ই উঠত, কিন্তু ওর কথায় আমি সবসময় চুপচাপ থাকতাম। শামসির কে ছিল, কোথা থেকে এসেছিল কে জানে। আমি হয়তো ওকে ভুলেই যেতাম, কিন্তু আবারও একবারও আমার জীবনে ফিরে এলো। আমরা তখন কলেজে উঠে গেছি, আমার আগের মতো অবসর ছিল না, ক্রিকেট খেলাটাও কবেই চুকে গেছে। আমি পড়াশোনার ধাপ পেরিয়ে তখন সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছিলাম। আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হল। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম। দেখার লোকেরা বলেছিল যে এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমার বেঁচে ফেরা অসম্ভব ব্যাপার ছিল, কারণ আমি অনেক দূর ছিটকে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমার গায়ে একটা আঁচড়ও লাগেনি। আমার মনে হল কে যেন আমি পড়ে যাওয়ার আগেই আমাকে কোলে লুফে নিল। আমি আমার চারপাশে সেই সুন্দর সুবাসটা আবার অনুভব করতে পারছিলাম। আমার মস্তিষ্কে যে নামটা ভেসে উঠল সেটা হল শামসির, কিন্তু আমি ভয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল আমার সব মনে পড়ে গেল, কিন্তু আমার সবচেয়ে বড় ভুলটা হল আমাকে দেখতে আসা বন্ধুদের কাছে আমি কথাটা বলে ফেললাম। কেউ আমার কথা বিশ্বাস করল না, কেউ মানতেই রাজি ছিল না। হ্যাঁ, শামসির একটু অন্যরকম ছিল ঠিকই, কিন্তু তাদের মনে হল আমি বোধহয় গল্প বানাচ্ছি। ওরা আমাকে উদ্দেশ্য করে বলল যে
ওর কথাবার্তা তো আবোল তাবোল লাগছে, ওর মনে হয় মাথাতেই চোট লেগেছে।
আশিক আমাকে বলল,
যদি এমন কিছু হয়েই থাকে তাহলে তুই আমাদের আগে বলিসনি কেন?
আমি ওদের চুপ করানোর জন্য বললাম, হ্যাঁ আমি মজাই করছিলাম। কিন্তু আমার বন্ধুদের মধ্যে রোহান একেবারে চুপচাপ বসেছিল। সব বন্ধুরা চলে গেল, রোহান আমার পাশেই বসে রইল। সে আমাকে বলল,
তুই কাজটা ভালো করিসনি, দিন শেষে যদি এমন কিছু হয়েও থাকে তবে এটা তোর নিজের মধ্যে রাখা উচিত ছিল। তোর কথার সত্যতার ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ আমি ওই কথাটা জানি যে শামসির মানুষ ছিল না।
সেটা কিভাবে, তুই কিভাবে জানিস? আমি এক নিঃশ্বাসে ওকে জিজ্ঞেস করলাম।
আমি যেদিন ওর সাথে ধাক্কা খেয়েছিলাম, ও আমাকে যেভাবে ধরেছিল, ওর ঠান্ডা হাত, সেই স্পর্শ আমি আজও ভুলতে পারব না। কিছুক্ষণের জন্য আমি অবশ হয়ে গিয়েছিলাম। আমি সেই মুহূর্তে অনুভব করতে পেরেছিলাম যে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। আর যখন ওর বন্ধুদের সাথে ফিরে যাচ্ছিল, তখন আমি দৌড়ে অন্য পাশ থেকে দেখতে গিয়েছিলাম যে ওরা কোথায় যায়। ওরা মসজিদের বাঁকটা ঘুরে উঁচু জায়গা দিয়ে নিচে নামলে আমি ঠিকই ওদের দেখতে পেতাম, আর আমি ওদের দেখেছিলাম। ওরা বাঁক তো ঘুরছিল, কিন্তু উঁচু জায়গাটা ধরে নিচে নামেনি, বরং আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। আমি তোমাকেও সেখানে এসে আবার ফিরে যেতে দেখেছি, কিন্তু আমি কথাটা কাউকে বলিনি, তোমারও বলা উচিত হয়নি।
রোহান ঠিকই বলেছিল, আমি আসলেই ভুল করেছিলাম। আমার বন্ধুদের বিশেষভাবে বারণ করে দিয়েছিলাম যেন এই বিষয়টা নিয়ে কারো সাথে চর্চা না করে। সেই মসজিদ আজও আছে, কিন্তু জায়গাটা বদলে গেছে। উঁচু জায়গা আর জঙ্গল এরিয়া আজ আর কিছুই নেই। মসজিদটা বেশ বড় একটা মসজিদে রূপ নিয়েছে। প্রতি রমজানে সেখানেই তারাবি পড়ি আমি। সেখানে অপরিচিত মুখও দেখা যায়, আবার নতুন নতুন মানুষও আসে, কিন্তু শামসিরকে আমি আর কখনোই দেখতে পাইনি। আজ এই ঘটনাগুলোর পর 15 বছর কেটে গেছে। ওই একটিমাত্র ঘটনার পর আমি আর কখনোই শামসিরের উপস্থিতি অনুভব করিনি। জীবনে আর কখনো এমন সুযোগ আসেনি। যদি শামসির কোনোভাবে এই ঘটনা কারো মাধ্যমে শুনে থাকে, তবে আমি তাকে বলতে চাই, তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর আল্লাহর রহমতের উসিলায় আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। এই ছিল ঘটনা। আমার বন্ধুদের সেফটি ও প্রাইভেসির কথা ভেবে আমি আমার সম্পূর্ণ নামটা বলতে পারলাম না, বিধায় ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই বলেই আখতারুজ্জামান ওনার ঘটনা শেষ করেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আখতারুজ্জামানের কাছ থেকে সংগ্রহ করেছেন সাবিতা আলম, এবং সোর্স হিসেবে তিনি বলেছেন রুবাইয়াত রায়হান, যে কিনা তাঁর ছাত্র এবং আখতারুজ্জামান ভাইয়ের কাজিন। বর্তমান ঠিকানা শানকিপাড়া রেল ক্রসিং মোড়, ময়মনসিংহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আখতারুজ্জামান, ধন্যবাদ রুবাইয়াত রায়হান, ধন্যবাদ সাবিত আলম। শেষ করার আগে শুধু একটু প্রশ্ন রাখতে চাই সাবিত আলমের কাছে, যে আপনি কি জানেন কিনা যে এই যে বন্ধুদের সাথে শেয়ার করেছিল সেই অন্যরকম বন্ধুর কথা, তার ফলে তার কোনো পরবর্তীতে সমস্যা হয়েছিল কিনা একটু জানাবেন দয়া করে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেখানে আমন্ত্রণ জানিয়েছি দুজন বন্ধুকে, তারা তাদের ঘটনা তাদের মতো করে আমাদের শোনাবেন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। বন্ধুর সাথে হারিয়ে যাবেন ভয়ের রাত্রে অচিনপুরে। চলুন শুরু করা যাক। ফারহান এবং এহসান, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো তলে আছেন। ছোট্ট করে একটু যদি বলতেন কেমন আছেন আপনারা।
ভালো আছি, আমিও ভালো।
ফারহান এন্ড এহসান, আপনাদের দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। যদি ছোট্ট করে একটু বলতেন আপনারা কোথা থেকে এসছেন, কি নিয়ে ঘটনা বলবেন, মানে আপনাদের পরিচয় এবং ঘটনার বিষয়বস্তু জানতে চাচ্ছি।
আমরা বেসিক্যালি ঢাকা থেকে এসেছি, আর আমাদের ঘটনাটা আসলে ঠিক
মানে কিভাবে বলবো, এটা আমরা নিজেরাও আসলে এক্সপ্লেনেশন নাই। এবং হচ্ছে যদি মানে আমরা এক্সপ্লেনেশন খুঁজতে চেয়েছিলাম টু বি ভেরি অনেস্ট, কিন্তু হচ্ছে আমরা নিজেরাও আসলে পাইনি। এবং আমরা জিনিসটাকে অনেকটা পরে, আমরা যেহেতু জিনিসটা কোনো সলিউশন অথবা কোনো কিছু পাইনি, আমরা জিনিসটাকে মানে অ্যাজ ইট ওয়াজ অথবা রিচুয়াল হিসেবে আমরা জিনিসটাকে যতটুকু অ্যাভয়েড করা যায় আমরা জিনিসটা অ্যাভয়েড করে রাখতাম।
So let's get into the story.
আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে কাহিনীটা হচ্ছে আমার ফ্রেন্ডের, যে আসলো ফারহান ওর বাসা নিয়ে। সো ওর বাসা হচ্ছে, আমি পুরোপুরি এরিয়া নাম বলি, ওর বাসা হচ্ছে আমি ধরলাম মোহাম্মদপুরে।
ওকে, আমাদের বাসাটা হচ্ছে বৃহত্তর মোহাম্মদপুরের একটি অংশ। আমাদের বাসাটা নিজেদের বাসা, অলমোস্ট সাততলা এবং নির্মাণাধীন বাসা এখনো। তো আমাদের বাসায় বেশ কিছু ঝামেলা আছে, যেটা আমি অলমোস্ট 2015 সাল থেকে ফেস করতেছি। তবে স্পেসিফিক্যালি একটা ঘটনা আছে যেটা আমার ফ্রেন্ড এহসানের সাথেও হয়েছে আর কি, আমরা দুজন একসাথে এটা এক্সপিরিয়েন্স করেছি।
আসলে জিনিসটা হচ্ছে, তো আমাদের একটা ইয়ারলি রিচুয়াল অথবা এরকম, যেটা হচ্ছে আমরা বছরে একবার হলে আমরা হচ্ছে বারবিকিউ পার্টি অথবা এরকম করি, যেখানে আমাদের কিছু ঢাকার বাইরে থাকা ফ্রেন্ড অথবা এরকম যারা চাকরি সূত্র অথবা এরকম পড়াশোনা সূত্রে বাইরে থাকে, ওরা আসে, আমরা সবাই মিলে একসাথে হচ্ছে একটা গেট টুগেদার টাইপে করি। এবং এটা আমরা ফারহানের বাসার ছাদেই করি। তো ফারহানের বাসার, যদি ফারহান যে ডেসক্রিপশনটা দিল ওইরকমই, ওর বাসা হচ্ছে আসলে চারতলা পর্যন্ত হচ্ছে পুরোপুরি কমপ্লিটেড, বাকি যে তিনটা তলা এগুলো হচ্ছে পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশন, মানে বাসাটা সেইপ আছে কিন্তু বাসাগুলো পুরো ভিতরে খালি, মানে স্কেলিটন দাঁড় করা না কিন্তু বাসাগুলো পুরো কনস্ট্রাকশন অথবা এরকম খালি। এবং চারতলার পর থেকে পুরো জায়গাটায় হচ্ছে কোনো লাইট টেট নাই এবং অন্ধকার থাকে, এবং এর উপরই হচ্ছে সাততলায় হচ্ছে ছাদ। তারপরে হচ্ছে, সো আমাদের মানে ঘটনাটা শুরুটা হয় এরকম যে আমরা হচ্ছে একদিন, মানে ওদের এরকমই যে কোনো একদিন আমরা হচ্ছে ওর বাসায় বারবিকিউ পার্টি করতে আসলাম। সো বারবিকিউ পার্টির সময় যেটা হয় যে অনেক সময় অনেক কিছু মানে উপরে নিয়ে আসতে হয়তো আমরা ভুলে যাই অথবা এরকম, এরকমই একটা কোনো একটা কিছু যতটুকু আমার মনে আছে হয়তো মশলা অথবা কিছু একটা হয়তো আনতে আমরা ভুলে গেছি। সো তখন আমাদের আসলে নিচে নামতে হইতো, এবং যেহেতু বাসায় কেউ আসলে রাতের বেলা দিয়ে যাওয়ার মতো নাই, তো আমাদেরকে আসলে এসে নিজে থেকে গিয়ে নিয়ে আসতে হতো। সো তখনই আসলে আমাদের একটা ফ্রেন্ড, আরেকজন ফ্রেন্ড ছিল, সো ও হচ্ছে বলল যে ঠিক আছে ও নিচে যাবে। সো যেহেতু গল্পের অথবা যে কাহিনী শুরুতে আমরা বলে রাখি যে এখানে দুটো জিনিস, এখানে কিন্তু সাততলা থেকে মানে পাঁচতলা অথবা চারতলা পর্যন্ত কিন্তু কোনো ধরনের আলোর ব্যবস্থা নেই, এবং হচ্ছে পুরো জায়গাটাই কিন্তু অন্ধকার এবং কাইন্ডা একটু ভয় লাগার মতো এই জিনিসটা। সো আমার ওই বন্ধু বলল যে ও যাবে, তো আমরা ওকে বললাম যে কারো কেউ কি যাওয়া সাথে দরকার আছে কিনা, বলছে যে না ও নিজেই পারবে। সো এটা বলে ও জাস্ট নিচে নেমে গেল, সো ও একাই গেল। সো ও একা নিচে নেমে গিয়ে আবার হচ্ছে ও যখন উপর উঠে আসলো, তখন আমরা আসলে খেয়াল করলাম যে ওর একটু এক্সপ্রেশন অথবা জিনিসটা একটু অন্যরকম, মানে মানে ও মানে যেরকম ছিল নিচে যাওয়ার আগে ও একটু এরকম, একটু কেমন মানে নার্ভাস অথবা এরকম কিছু হয়েছে। ফাহান যদি মাঝখান দিয়ে কিছু বলতি।
হ্যাঁ, এসান যা বলছিল আর কি, যে আমাদের যে ফ্রেন্ডটা ছিল সে এমন না যে খুব ভীতু, সে মোটামুটি ঢাকার বাইরেই তার জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছে, এবং সে আমাদের ভিতরে সবচেয়ে সাহসী। কিন্তু তাকে যখন আমরা নার্ভাস দেখি, তাকে আমরা জিজ্ঞেস করি যে সে অসুস্থ বোধ করছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা, তো সে তখন আমাদের যা বলে তাতে আসলে আমাদের কোনো এক্সপ্লেনেশন আমরা কোনো কিছু পাই না। বিকজ ও বলে যে মোবাইলের আলোতে যখন ও আস্তে আস্তে উপরে উঠছিল কিছু কাঁচা মুরগি নিয়ে, ও দেখলো যে কেউ ওকে ফলো করছে, মানে নট লাইক কোন একটা মানুষ, কিন্তু ও একটা অস্তিত্ব অনুভব করছিল। ঠিক ছাদে ওঠার একটু আগে একটা ফ্ল্যাট থেকে, একটা খালি ফ্ল্যাট থেকে ও মানে পুরোপুরি নিজের চোখেই দেখতে পায় যে একটা ছায়ার মতো একটা বস্তু দাঁড়িয়ে আছে, যার দুটি চোখ লাল হয়ে জ্বলজ্বল করছে। এটা শোনার পরে আসলে আমরা একটু হেসে উড়িয়ে দিই। তারপরে ঘটনা এসে
আসলে ধরলেন স্বাভাবিক ব্যাপার, সবাই যেটা বলতে পারে যে আসলে যে সব ধরনের মানে ভৌতিক অথবা এরকম অবয় যেগুলো থাকে সবাই বলতে পারে যে আসলে লাল চোখ বা কেন থাকে। তো আমরাও ঠিক ওইভাবে আসলে জিনিসটা নিয়ে মজা করলাম যে আসলে যেহেতু আমরা মজা করলাম যে বললো যেহেতু তুই এরকম দৌড়ায় দৌড়ায় উপর উঠছ, সাথে তোর হাতে খাবার ছিল অথবা মশলা ছিল এরকম, তো হইতে পারে যে কোনো নার্ভাসনেস অথবা স্ট্রেসের কারণে হয়তো অথবা এরকম। তো কিন্তু ও আমাদেরকে আসলে জিনিসটা বলল যে না আসলে এরকম না, আমি হয়তো দেখছি, কারণ মানে আমি তো মানে বুঝি আসলে, আমি তো সেন্স, আই ওয়াজ ইন সেন্স, মানে হি টোল্ড আস লাইক দ্যাট হি ওয়াজ ইন সেন্স, মানে হি ডিডন্ট হ্যাভ এনিথিং। তো আমরা তারপর আসলে মানে জিনিসটাকে হেসে উড়াই দিলাম এবং আমরা আসলে জিনিসটা নিয়ে মজা করতেছি অথবা এরকম। তো আমরা যখন জিনিসপাতি করলাম অথবা এরকম, তো তখন আসলে মানে হঠাৎ করে এমন হলো যে তখন রাত অলমোস্ট তিনটা কি সাড়ে তিনটার মতো বাজবে এরকম। তো আমরা দেখলাম যে মানে থাকে না যে একটা আমরা একটা আবহাওয়া সাডেন চেঞ্জেস অথবা যে একটা মানে যেটা অনেকে বলে যে ভারী একটা বাতাস অথবা এরকম কিছু, আমরা ঠিক মানে নট আমাদের সবাই হঠাৎ করে যাচ্ছে একটা ফিল করছে, মানে আবহাওয়া আশেপাশে চারপাশে মনে হয়েছে যে অনেক চুপচাপ এবং বাতাসটার একটা সাডেন চেঞ্জেস, যেটা আসলে মানে খুবই অস্বাভাবিক লেভেলের পরিবর্তন বলা যায়, এরকম একটা পরিবর্তন হয়েছে। এবং মানে থাকে না যে এটা জাস্ট আমাদের মনে হয় যে আমাদের একটু ভয় লাগা শুরু হয়েছে অথবা এরকম, কারণ আমাদের আসলে মানে এরকম এক্সপিরিয়েন্স আসলে যে হবে অথবা হওয়ার যে একটা পসিবিলিটিস আসলে আসে না, আমরা এরকম কোনো কিছু আমাদের তখনও মাথায় আসে না, যেটা আসলে ফারহানা একটু বলতে পারবে ভালো করে।
হ্যাঁ, এরকম যখন আর কি ভারী লাগা বা একটু গুমোট আবহাওয়া শুরু হয়েছে অথবা নীরব লাগা শুরু হয়েছে, তখন আর কি মানে আমার একটু সিক্স সেন্স কাজ করছিল যে এখানে আর থাকাটা ঠিক হবে না। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে যে শীতকাল ছিল, আশেপাশে কোথাও কোনো আওয়াজ টাওয়াজ ছিল না, এই জন্য হয়তো বা এরকম লাগা শুরু হয়েছে, বাট এটা হলে তো হয়তো বা একজনের মনে হবে, কিন্তু আমাদের সবারই এরকম আর কি লাগা শুরু হয়েছিল, সে একটু গরম গরমে বা অথবা একটু গুমোট অথবা একটু আমাদের সিক্স সেন্স গুলো একটু বেশি কাজ করছিল, অথবা কমিকের ভাষায় যদি বলে স্পাইডার সেন্স কাজ করছিল আর কি। তো তখন আমরা আর কি মানে ডিসাইড করে যে আমরা সবকিছু প্যাক আপ করে আস্তে আস্তে নিয়ে যাই নিচে। তো সবাই আমরা ডিসাইড করলাম যে একসাথে সবকিছু নিয়ে নিচে নামব। দেন আগুন টাগুন নিভে আমরা যখন নিচে নামা শুরু করেছি, তখন আমাদের সাথে একটা জুনিয়র ছিল, তো ও হচ্ছে সবার লাস্টে ছিল, আর তার আগে ছিল এহসান। ওরা যখন নামা শুরু করলো তখন আর কি আমাদের জুনিয়রটা বলল যে এহসান ভাই আপনি একটু দ্রুত নিচে নামেন, আমার মনে হচ্ছে আমাদের পিছনে কেউ আছে, বাকিটুকু এহসান।
মানে জিনিসটা হয়েছে এরকম যে আমরা আসলে নর্মালি যেহেতু সবাই তখন একসাথে, আমরা জাস্ট এরকম হাসি ঠাট্টা করে নামতেছিলাম, তো সবার আসলে মাঝখানে ডিস্টেন্সটা ঠিক এমন না যে খুবই অল্প ছিল, বাট এমন না যে আবার খুবই বেশি ছিল। তো এরকম নামতে নামতে এবং আমার পিছনে যে ছিল আমার যে জুনিয়র ছিল, তো ওর হাতে হচ্ছে বাকি যেসব, যেহেতু আমরা একটু আগেই নেমে যাচ্ছি, তো বাকি যে ধরনের খাবারগুলো ছিল মানে যে বারবিকিউ করা চিকেন অথবা এগুলো যেগুলো ছিল খাবার লাস্ট, ওগুলো হচ্ছে ওর হাতে ছিল, এবং আমি জাস্ট ওর সামনে মোবাইল হচ্ছে আমার হাত নিয়ে লাইট জ্বালায় নিচে নামতে সেরকম। তো তখনই আসলে ও হঠাৎ করে বলল যে মানে যে ভাই একটু তাড়াতাড়ি নামেন, মানে মানে ওর মনে হচ্ছে যে পিছন থেকে ওকে ফলো করতেছে অথবা কিছু একটা আসতেছে। মানে থাকে না অনেক সময় যে আমরা আসলে অনুভব করতে পারি রাতের বেলা যখন আমরা কোনো একটা রাস্তায় হাঁটি অথবা কোনো কিছু, যে হঠাৎ করে মনে হয় যে পিছন থেকে কেউ একজন আসতেছে অথবা মানে আমাদেরকে মানে কোন একটা জায়গা থেকে হয়তো কেউ দেখতেছে, এরকম একটা যে আমরা একটু ফিল করতে পারি। ঠিক ওরও ঠিক অনেকটা এরকম মনে হয়েছে। আমি পরে বললাম যে এরকম কিছু না, আমরা চল নিচে নেমে যাই। এটা এরকম বলে আমরা আসলে তখন মানে আমি নিজেও একটু ভয় পাওয়া শুরু হয়েছে তখন, বাট আমি যেহেতু বলতে পারতেছি না, আমরা জাস্ট আসলে তখন তাড়াতাড়ি পেয়ে যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমরা নিচে নেমে গেছি। এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে আসলে সাততলা থেকে তিনতলা পর্যন্ত আসলে ডিস্টেন্সটা খুব বেশি না, বাট আমাদের কাছে মনে হয়েছে যে সাততলা থেকে আসলে তিনতলাটা অনেক বেশি ডিস্টেন্স, এবং আমাদের মানে খুবই হেভি ফিল হওয়া শুরু হয়েছে, মানে খুবই ভারী একটা টাইপের বাতাস অথবা এরকম যে মানে আমাদের মনে হচ্ছে বডি আমাদের মুভ করতেছে না। সো ইট টুক এ লট অফ টাইম আমাদের কাছে মনে হয়েছে, মানে বাট অ্যাকচুয়ালি ছাদ থেকে নামতে হয়তো দুই তিন মিনিট লেগেছে, কিন্তু আমাদের মনে হয়েছে যে ইট টুক এ ফরএভার, মানে ইট টুক ফরএভার টু মানে গেট ডাউন ফ্রম দ্য রুফটপ। সো তারপরে আসলে বাসায় যখন আমরা আসলাম, বাসায় আসার পর আসলে আরো ইন্টারেস্টিং কয়েকটা কাহিনী হয়েছে, যেটা আসলে তখন ছাদে কেউ মানে বলে নাই অথবা এরকম, যে জিনিসটা হচ্ছে ফারহান শেয়ার করবে। আমার মনে হয় ওইটা ফারহানের জন্য ফারহান এক্সপ্লেনেশন আরো ভালো বলতে পারবে।
হ্যাঁ, যখন হচ্ছে বাসায় আমরা আসলাম, এসান আর আমাদের জুনিয়র যখন বলা শুরু করলো যে আমরা এমন কিছু ফিল করেছি, তখন আর কি আমাদের যে আগের ফ্রেন্ডটা যে ওঠার সময় এরকম কোনো কিছু ফিল করেছিল, সে বললো যে হ্যাঁ দেখছো আমরা অ্যাকচুয়ালি এরকমই কোনো কিছু ফিল করছিলাম। তো তারপর আমরা তাও বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা অনেক জার্নি করেছি আমরা অথবা অনেক খাটাখাটনি করেছি এজন্য আমাদের এরকম কিছু হচ্ছে। তার কিছুক্ষণ পর হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড হচ্ছে ওয়াশরুমে গিয়েছিল। তো আমার ওয়াশরুমে একটা কাচের জানালা আছে, টাইম অলমোস্ট তখন রাত 4টার মতো বাজে। তখন ও দেখলো যে মানে কাচের জানালাটা বাইরে থেকে কেউ একজন নক করছে, মানে অলমোস্ট আমরা 4তলার উপরে থাকি এবং আশেপাশে কোনো বিল্ডিং ও ছিল না, তাও যখন ও এটা ফিল করলো তখন আমরা আর কি সবাই একসাথেই ভয় পেয়ে গেছিলাম, বিকজ এটা তো এক্সপ্লেইন করার মতো কোনো কিছু না। ইভেন আমি অন্য সাইডে যে হচ্ছে চেকও করছিলাম যে কোনো চোর টোর আসছে কিনা বা ডাকাত টাকাত আসছে কিনা, তো আমরা দেখি যে তেমন কোনো কিছুই হয় নাই, মানে সব দিক দিয়েই ফাঁকা ছিল, আশেপাশে কোনো কুকুর বিড়ালও ছিল না। সো ওই দিনের ঘটনা আর কি এভাবেই আর কি শেষ হয় অলমোস্ট। তাও ইভেন আমরা ঘুমানে যাওয়ার পরেও আর কি আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটাই এসান বলবে।
ইন্টারেস্টিং ঘটনা মানে হচ্ছে যে আমরা হচ্ছে আসলে মানে মুরগি যেগুলো হচ্ছে আমরা আসলে নিয়ে এসেছিলাম, আমরা একটা হেড কাউন্ট করে নিয়ে আসছিলাম যে মুরগি এরকম কয়টা ছিল। এখন অনেকে বলতে পারে যে আমরা আসলে খেয়ে ফেলছি অথবা এরকম, অথবা বাসায় মানুষ আছে ছিল এরকম, বাট অদ্ভুত ব্যাপার হচ্ছে আসলে বাসায় আমরা যারা ছিলাম ওরা ছাড়া আসলে আমরা বাইরের কোনো মানুষ ছিল না। এবং অনেক সময় হয় অনেকে আবার এটাও বলতে পারে যে বাসায় হতো কোনো ধরনের পোষা প্রাণী যেমন বিড়াল অথবা এরকম, এগুলোও কোনো কিছু ছিল না। কিন্তু সারপ্রাইজিংলি যেটা হয়েছে, এবং যেহেতু ছাদ থেকে নামার সময় সবাই অলরেডি একটা ভয়ের মধ্যে, কারো আসলে কেউ তখন আসলে ওরকম মানে একটা চিন্তার মধ্যে অথবা ক্ষুধার্ত অথবা খাবার খাইতে খেতে হবে এরকম আসলে কেউ কোনো ধরনের এটাতে ছিল না। এবং অবাক করার ব্যাপার হচ্ছে ওইখান থেকে মানে হাফের মতো আসলে চিকেন অথবা যেটা ওটা আসলে ওখান থেকে নাই, মানে আমরা আসলে তখন জাস্ট ঢেকে রাখছি এনে। সো সকালবেলা আসলে আমরা যখন উঠছি, সকালবেলা উঠে যখন সবাই অ্যাকচুয়ালি গেছি, কারণ তখন আসলে দেখি যে নাই। সো পরে আমরা যখন নামার সময় একটা কাউন্ট দিয়ে নামছি, কিন্তু হচ্ছে মানে হেড কাউন্ট মানে আমরা তো অনেকে আসলে যতটা ধরা কথা ছিল, যেহেতু তখন বলা হয়েছিল যে মশলা নিয়ে আসতে গিয়েছিল কিন্তু সাথে সে আরো কয়েকটা মুরগি কাঁচা মুরগি মেরিনেট করে সে ওইগুলো নিয়ে আসছিল। সো ওইগুলো তখন আমাদের জন্য কয়েকটা এক্সট্রা হয়ে গিয়েছিল, বাট কয়টা ছিল ওটা ঠিক মনে না থাকলে আমাদের মনে আসে যে আমরা একটু মানে কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা কি আসলে হেড কাউন্টে ভুল করছি নাকি এখানে কোনো কিছু হয়েছে। বাট আসলে এখানে আমরা অনেক কিছু তর্ক করতে পারি অথবা অনেক কিছু বলতে পারি, কিন্তু আমরা আসলে জিনিসটা নিয়ে থাকবো যে আমরা আসলে হইতে পারে এখানে কোনো একটা কিছু হয়েছে, কারণ হইতেও পারে, কারণ আসলে আমরা তো ছিলাম না। আমরা যখন এখানে আমাদের আর যারা ছিল ওরা আসলে ওই ধরনের কোন ধরনের সেন্সে ছিল না যে আসলে ওরা খাবারটা তখন খেয়ে ফেলবে অথবা খাওয়ার পর, অথবা কেউ তো আসলে খাবার নিয়ে মিথ্যা কথা বলবে না। আচ্ছা এখানে সাথে জাস্ট আমি একটু অ্যাড করি, যেহেতু হচ্ছে ফারহান আসলে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং ওর বাসা তো আমার থাকা হয় এরকম যাওয়া হয়, তো এখানে একটা জিনিস আমি অ্যাড করতে পারি। সো এই ইনসিডেন্টটার পর থেকে আসলে আমরা একটা জিনিস করতাম, এখন অনেকে বলতে পারে এটা আসলে একটা সুপারস্টিশিয়াস বিলিভ অথবা এরকম, বাট এখানে আমরা যেটা করতাম অথবা এখনো করি, কয়েকদিন আগেও হয়েছে যেটা আমরা করেছি, সেটা হচ্ছে আমরা আপনার মানে যে খাবার যখন আমরা বারবিকিউটা করি, তো করার পরে আমরা ওইখানের যে ফার্স্ট ব্যাচে ধরলাম আমরা ওইখানে 10টা চিকেন আমরা বারবিকিউ করলাম, 10টা চিকেনের মধ্যে আমরা অন্তত 2টা চিকেন মানে ছাদে যে ফ্ল্যাটটা আছে মানে যে সাইডে যে আন্ডার কনস্ট্রাকশন অথবা স্কেলিংটন দাঁড় করানো যে ফ্ল্যাট ওইটা তো আমরা রেখে আসি। সো মানে আমাদের এটা অনেকে বলে যে এটাকে আমরা অনেক সময় আমরা ফান করি অথবা আমরা যে সুপারস্টিশিয়াস অথবা যাই হোক আমরা এটাকে বলি যে ভোগ দিয়ে আসি। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যে এখন আপনি বলতে পারেন যে আমরা ভোগ দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের খাবারটা খাওয়া শুরু করি। আমরা এর আগে কেউ ওইখান থেকে বারবিকিউ চিকেন নিই না, অথবা যে খাবারটাই থাকুক আমরা অ্যাপার্ট ফ্রম ওই স্পেসিফিক জায়গাটায় অথবা ওই জায়গাটার মধ্যে রেখে আসা অথবা ভোগ না দেওয়া পর্যন্ত আমরা আসলে খাবারটা গ্রহণ করি না। সো এখানে ফারহান অথবা যে বলতে পারে যে আপনার হচ্ছে যে হচ্ছে কেমনে বুঝাইছে বিড়াল অথবা এরকম কোনো কিছু আছে কিনা অথবা এরকম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেহেতু জায়গাটা তো অনেক ধুলা এবং হচ্ছে অনেক কিছু আছে, সো বিড়াল টাইপের কোনো প্রাণী অথবা কোনো কিছু এখানে যদি খাবারটা খেত অথবা কিছু করতো এখানে একটা স্ক্র্যাচ সাইন থাকতো অথবা হাঁটতেছে এরকম একটা কিছু থাকতো। কিন্তু মানে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে আসলে মানে আমরা তো একদিন অবশ্যই চেক করতে গেছি যে আসলে খাবারটা কি আছে কি নাই, সো মানে এটা আসলে খাবারটা কি আছে কি নেই এটা আসলে ফারহান বললে আমার মনে হয় আরো ভালো হয়।
হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই মানে আইডিয়াটা শুরুতে আমারই ছিল, যে অনেকটা জোকিংলি আমি বলেছিলাম পরের বছর যে আমরা যদি একটা পার্ট রেখে আসি তাহলে আর আমাদের পিছে পিছে কোনো কিছু আসবে না, আবার আমরাও লাল কোনো কিছু দেখবো না আর কি, লাল চোখের কোনো কিছু। ইন্টারেস্টিংলি আমরা তারপর থেকে যখন রাখা শুরু করেছি এক দুই ঘন্টা পরে যখন আমরা নিচে নেমে আসি তখন আমরা কখনোই ওরকম অবশিষাংশ যে মাংস বা হাড্ডি বা যাই আসুক বা হাত পায়ের ছাপ বা কুকুর বিড়ালের পায়ের ছাপ ওগুলো কোনো কিছুই আমরা পাইনি, আমরা জাস্ট দেখেছি যে ওগুলো নাই। অ্যান্ড এরপর থেকে আমাদের কখনোই বারবিকিউতে তেমন কোনো সমস্যা হয়নি। তো দেখি নেক্সট বছর আমরা আবার ভোগ রাখবো না, তারপর যদি কোনো কিছু আবার হয় তাহলে আবার জানাবো।
ওকে, সো ঘটনাটি যখন প্রথম ঘটেছিল সেটা কবে ঘটেছিল, কখনকার কথা আমরা বলছি এটা যদি একটু বলতেন প্লিজ।
অলমোস্ট 4 বছর।
আপনারা বুঝতেই পারছেন যে ফারহান এবং এহসান যখন একসঙ্গে ছিলেন তখন এই ঘটনাটি ঘটেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এরকম একটা ঘটনা তো ঘটলো আপনাদের সাথে, কিন্তু বাসায় অন্য কারো সাথেও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা?
হ্যাঁ, ইন্টারেস্টিংলি হচ্ছে তার বেশ আগে থেকে আমার সাথে বেশ আগে এবং পরে বেশ কয়েকবারই বাসার রিলেটেড এরকম আনএক্সপ্লেইনেবল ঘটনা ঘটেছে। তো প্রথমবার যখন হয় সেটা হচ্ছে 2015 সালে। তার আগে আমার তেমন কোন ধরনের এক্সপিরিয়েন্স আধিভৌতিক বা আনএক্সপ্লেইনেবল কোনো এক্সপিরিয়েন্স হয় নাই। 2015 দিকে আর কি আনএক্সপ্লেইনেবল একটা ঘটনা ঘটেছিল যেটার কারণে আর কি আমার এসব বিষয়ে ধ্যান ধারণা পাল্টেছে। তো 2015 একবার আমি রাত জেগে খেলা দেখছিলাম, আর খেলাটা হচ্ছে আমি ড্রয়িং রুমে দেখছিলাম এই বাসাতে। অ্যান্ড বাড়ির বাকি সব লাইট ফ্যান সবকিছুই অফ ছিল। অ্যান্ড আমি হচ্ছে রাত 2:30 দিকে হচ্ছে পানি খেতে যাই ডাইনিং রুমে। আমাদের ডাইনিং রুমের লোকেশনটা অনেকটা করিডোরের মতো, করিডোরের মাঝে এক পাশে হচ্ছে করিডোর শুরুতে হচ্ছে 2টা বেডরুম আর করিডোর লাস্টে হচ্ছে আরেকটা বেডরুম। তো শুরুর দিকে বেডরুমগুলোর বারান্দা যদি খুলে রাখে আর লাস্টের দিকে বেডরুমের বারান্দা যদি খুলে রাখে তাহলে অনেকটা টানেলের মতো হয়ে যায় আর কি। পরে দেখা যায় যে পুরো ডাইনিং আর ড্রয়িং এ ভালো পরিমাণ বাতাস আসে। তো সেদিন একটু ঝড় বৃষ্টি টাইপের হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমি যখন ডাইনিং এর মাঝে এসে দাঁড়াই পানি খাওয়ার জন্য, হঠাৎ করে দেখি যে শুরুর দিকে একটা বেডরুম থেকে হচ্ছে ছায়া টাইপের কোনো কিছু দৌড়িয়ে আসতেছে। মানুষ টাইপের না, অনেকটা কুকুর টাইপের একটা ছায়া মনে হচ্ছে যে দৌড়ে আসতেছে। আসার পরে দেখলাম যে আমার উপর দিয়ে লাফ দিয়ে চলেছে হচ্ছে পিছন দিকের বেডরুম দিয়ে বের হয়ে গেল। এটা যে মানে ছায়া শুধু এটা বলবো না, এটা যখন পাস হয়েছিল তখন হচ্ছে আমার গায়ে গরম একটা ভাব এসেছিল, মানে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো একটা কুকুর টাইপের কোনো কিছু একটা পাস হয়েছে আর কি। আর ব্যাপারটা হচ্ছে যে মানে রাত আর এটা তিনটা হলো আমার সেন্স তখন পুরোপুরি কাজ করছিল এবং বেশ নর্মালি ছিলাম আর কি। তো এটা আমি কোনোভাবে এক্সপ্লেন করতে পারি না যে গ্রিলওয়ালা বারান্দা থেকে কিভাবে কোনো একটা বড় ছায়া টাইপের কুকুর ঢুকবে অথবা আবার আরেক সাইডে গ্রিল দিয়ে কিভাবে বের হবে, আমি এখন পর্যন্ত ওটা কোনোভাবে এক্সপ্লেন করতে পারিনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা। তার কিছুদিন পরে হচ্ছে আমি আরো ইন্টারেস্টিং একটা ঘটনা আমার সাথে হয়। আমি হচ্ছে একদিন রাত্রে শুয়েছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে আমার কাঁধের উপর কেউ একজন নিঃশ্বাস ফেলছে। মানে আই ডোন্ট নো এরকম কারো কখনো হয়েছে কিনা, বাট জাস্ট মনে হচ্ছে আমার একেবারে কাঁধের উপর কেউ নাক বা মুখ একেবারে কাছে এনে হচ্ছে নিঃশ্বাস ফেলছে। ইন্টারেস্টিংলি ওই ঘরে আমি ছাড়া কেউই থাকে না যে রুমে এই ঘটনা ঘটেছে, এবং ঘর হচ্ছে ভিতর থেকে তালাবদ্ধ ছিল। আমি মারাত্মক ভয় পেয়ে যাই, তাও দোয়া টোয়া পরে পরে ওই দিন রাত্রে হচ্ছে ঘুমাই। পরদিন সকালে আর কি আমি বাসার সবাইকে জিজ্ঞেস করি যে কেউ আমার বাসায় বা আমার ঘরে কেউ ঢুকেছিল কিনা, কিন্তু সবাই বলে যে না তোমার রুমের তো দরজা লক থাকে, আমরা কিভাবে ঢুকবো। মানে গরম নিঃশ্বাসটা যে পড়েছে সেটা অনেক মানে মানে একেবারে মানুষের মতো গরমই ছিল, রুমটা মোটামুটি ঠান্ডা ছিল, এসি চলছিল। সো এটা এক্সপ্লেনেশন আমি খুঁজে পাইনি কখনো। এটা হচ্ছে এ দুটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এছাড়াও বাসার অনেকের সাথেই এরকম ঘটনা এখন পর্যন্ত ঘটেছে, অনেক বছর ধরেই আমরা আছি অলমোস্ট এই বাসাটায়, প্রায় এরকম ঘটনা ঘটে সবার সাথেই।
অলরাইট, তো আমার প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা যে আপনাদের সাথে ঘটলো, এরপরে কোনো সলিউশনের চেষ্টা করেছিলেন আপনারা? মানে এই প্রবলেমটাকে সলভ করার কোনো চেষ্টা, কারোর সাথে কথা বলা এরকম কিছু?
হ্যাঁ, এটা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা। এগুলোর শুরুতে আর কি মানে সেন্স করতে পারে আমার আম্মু, তা আম্মু হচ্ছে সেন্স করতে পারার পরে আমাকে বলেনি অবভিয়াসলি, বিকজ আমি তখন ছোট ছিলাম, আমাকে বললে হয়তো আমি ভয় পাবো। তাই আমার বাবাকে বলে যাতে সে হচ্ছে কোনো একটা হুজুর টুজুর আনায়। তো আমার বাবা একজন হুজুরের কাছে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করে যে এরকম এরকম সমস্যা হচ্ছে, আমার স্ত্রী হচ্ছে ঘরের ভিতরে ছায়া দেখে বা কাউকে হাঁটতে দেখে এরকম কিছু। তো হুজুর বলেছিল যে আপনি দুই দিন পরে আসেন আমার কাছে, আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি। তো দুই দিন পরে আমার বাবা আবার যায়, উনি যাওয়ার পর যেটা বলে যে কোনো কিছু একটা আছে এন্টিটি টাইপের, যেটা আমাদের বাসার জমি যেটা আছে ওখানেই থাকে, অনেক বছর ধরেই আছে, সেটা কারো ক্ষতি করবে না, কিন্তু খুব বেশি চেঁচামেচি করলে বা নতুন কেউ বাসায় ঢুকলে তখন তার আর কি একটু মানে সমস্যা হয়, যে কারণে আর কি হয়তো বারবিকিউ যখন আমরা করেছিলাম তখন একটু সমস্যা করেছিল, অথবা আমি যখন রাত্রে জাগি তখন আর কি একটু সমস্যা করে। এটাও আমার বাবাকে বলেছিল যাতে ওকে তাড়ানোর ব্যবস্থা না করানো হয়, তাতে নাকি আমাদের হিতে বিপরীত হতে পারে, এই জন্য আর কি আমরা সেখানে আর কোনো ব্যবস্থা করিনি। এরপর অবশ্য আমি বড় হয়ে যাওয়ার পরে কোনো মানে ব্যবস্থা আমরা গ্রহণ করিনি, মানে জাস্ট নর্মাল নামাজ কালাম পড়া এগুলোই করেছি আর কি। এছাড়া মানে স্পেসিফিক কোন এক্সরসিজম টাইপের কোনো কিছু আমরা গ্রহণ করিনি এখন পর্যন্ত।
সো বোঝা যাচ্ছে যে এই এন্টিটি আপনার ফ্যামিলির কারো কোনো ক্ষতি করতে চায়নি, মানে কোনো ক্ষতি হয়নি আর কি আপনাদের ফ্যামিলির সাথে?
হ্যাঁ, ক্ষতি করার ইচ্ছা নাই, কিন্তু মানে কেউ যদি ঘরে রাত্রে থাকে মানে গেস্ট অথবা চিল্লা পাল্লা করে তাহলে আর কি জাস্ট জানান দেয় যে সে হচ্ছে আছে এদিকে, অথবা যাতে ডিস্টার্ব না করে এরকম টাইপের কিছু।
যে সমস্যা শুরু হয়েছিল বা যে সমস্যা আপনারা ফেস করেছেন তার অস্তিত্ব কি এখনো আছে, মানে এটা কি একটা চলমান ঘটনা?
জি 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 জি, এখনো করে। ইভেন আই থিংক এক দুই মাস আগে এই ঘটনা একটা ঘটেছে। আমাদের বাসায় একজন বুয়া খালা কাজ করেন, হেল্পিং হ্যান্ড। আমি হচ্ছে ওদিন সন্ধ্যায় বাসার বাইরে গিয়েছিলাম, তো বাসায় ঢোকার পরে সন্ধ্যার পরে বুয়া খালা হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি এক ঘন্টা আগে ওই রুমে ছিলেন, ড্রয়িং রুমে দাঁড়ায় ছিলেন? আমি বলছি না, আমি তো অলমোস্ট দুই তিন ঘন্টা ধরে ঘরের বাইরে আছি, আমি কেন কি হয়েছে। ও বললো যে আমি তো আসলে সন্ধ্যার সময় দেখলাম যে ওখানে আপনার মতো কি একজন দাঁড়ায় আছে, দেন সে হচ্ছে তাকে আমি হচ্ছে ডাকলাম, সে আমার দিকে চোখ লাল লাল চোখ করে তাকায় রইল, দেন হচ্ছে বারান্দার দিকে চলে গেল। বারান্দায় চলে যাওয়ার পরে সে আর ভিতরে ঢুকতেছিল না। আমি আরেকবার ডাকতে গেলাম, পরে আর পরে মনে পড়ল যে আপনি তো ঘরের বাইরে, তখন আমি ওখান থেকে সরে আসছি। তো আমি এরপরে আর কি শুনে কি একটু ভালো এন্টারটেইন হয়েছিলাম, পরে আর কি বললাম যে একটু দোয়াটা পরে ফুটো দেন, সমস্যা নেই, কিছু হবে না, কোনো ক্ষতি করবে না আর কি। এটা খুবই রিসেন্ট টাইমস, আই থিঙ্ক দুই তিন মাস আগে হয়েছিল এটা।
অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। যদি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান তাহলে বলতে পারেন এখন।
আসলে ভূত ডট কম এর ব্যাপারে অথবা যে ধরনের ইনসিডেন্ট গুলো আমরা শুনি অথবা এরকম, এখন আসলে অনেকে অনেক কিছু বলতে পারে এবং হচ্ছে অনেকে বলতে পারে যে ধরনের কাহিনীগুলো খুবই কমন, খুবই জেনেরিক অথবা এরকম। বাট আমি যেটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ অথবা পয়েন্ট অফ ভিউ যেটাই বলেন, আমার আসলে মনে হয় যে অ্যাপার্ট ফ্রম যারা এই ধরনের ইনসিডেন্ট গুলো ফেস করে অথবা আসলে নিজেদের সামনে থেকে দেখে, তারা ছাড়া আসলে জিনিসগুলো আসলে রিলেট করাটা খুবই কঠিন। কারণ আমরা অনেকেই মনে করি আসলে যে ঢাকা শহরে আসলে কোনো ধরনের মানে ভৌতিক, মানে আমি ভৌতের কোনো কিছু বলছি না, আমি বলছি ভৌতিক অথবা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হওয়া পসিবল না। বাট আই থিঙ্ক দেয়ার আর মেনি স্টোরিজ এবং যেগুলো আসলে খুবই ট্রুথ এবং যেগুলো আসলে অনেকটা মানুষের সাথেই হয়েছে, এরকম আসলে অনেক ধরনের স্টোরি আছে। এখন আসলে জিনিসটা কি বিশ্বাস করা হবে কি হবে না, এটা আসলে আরেকজন মানুষের উপর ডিপেন্ড করে। কিন্তু আমার যেটা মনে হয়, যাদের সাথে আসলে এই জিনিসগুলো হয়েছে, আসলে ওরা একটা অলমোস্ট অলওয়েজ একটা ভয়ের মধ্যে থাকে অথবা এরকম। মানে ইভেন ধরলেন আমি যে কোনো একটা ঢাকা শহরের রেসিডেন্সিয়াল এরিয়া জানি যেখানে আসলে অনেক ধরনেরই হরর ইনসিডেন্ট হয়। এবং হচ্ছে আমার খুব মানে ফারহান ছাড়া আমার আরো কয়েকজন বন্ধু আসলে যারা অ্যাকচুয়ালি জিনিসটা ফেস করছে এবং মানে দে হ্যাভ টু চেঞ্জ দ্য হাউস। তো ওরাও জিনিসটা যেভাবে তখন ফারহান বলল যেভাবে যে আমরা যেটাকে বলি যে মানে ঘর বন্ধ কর অথবা এরকম, ওরাও এটা অনেকভাবে ট্রাই করেছে কিন্তু আসলে এটা কোনো ধরনের কোনো কিছু হয় নাই। তো আমি জাস্ট ডিটেলসে যাবো না, বাট আমি জাস্ট বললাম যে দেয়ার আর মেনি থিংস হ্যাপেন্স ইন ঢাকা। মানে ঢাকা শহরে আসলে অনেকগুলো জায়গাতে অনেক ভৌতিক জিনিস হয় এবং অনেকে হয়তো জিনিসগুলো বলে না কারণ মানুষজন কি ভাববে অথবা এরকম। বাট মানে আমরা যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করি এবং সবাই ইসলাম ধর্মে, তো আমাদের আসলে জানা উচিত অথবা আমাদের এটা বিশ্বাস করা উচিত যে আমরা মানুষ ছাড়াও আসলে জিন বলে একটা প্রজাতি আছে যেটা আল্লাহ আসলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। তো আমরা আসলে ভৌতিক মানে জিন রিলেটেড অথবা এরকম এটা আমরা বলতে পারি এবং অনেক কিছুই হয় যেগুলো আসলে কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশন থাকে না। সো এটাই জাস্ট।
থ্যাংক ইউ সো মাচ, আপনারা কষ্ট করে এসেছেন এবং আপনাদের স্টোরি শেয়ার করেছেন। আমি আসলে খুবই 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 খুশি এবং খুবই আনন্দিত যে আপনারা অচিনপুরে আসলেন, আপনাদের ঘটনা শেয়ার করলেন, এবং আমি খুব খুশি হব যদি ভবিষ্যতে আপনাদেরকে পাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইরকম কোন ঘটনার সম্মুখীন যেন আবারও না হন সেই প্রার্থনাই করি। তবে এইরকম কোন ঘটনা কারোর সাথে ঘটেছে যদি জানতে পারেন বা আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে যদি কখনো শোনেন অবশ্যই আমাদের জানাবেন। আপনারা ভালো থাকবেন, অনেক ভালো। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 GB ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে।
অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং এলাহি আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন। আমি প্রথমে এলাহি আপনাকে অনেক ধন্যবাদ জানাই কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং ঘটনা শেয়ার করার জন্য। আমি শুরুতেই আপনার ঘটনা সম্পর্কে জানতে চাইব, আপনি আপনার পরিচয় দেবেন, ঘটনাটি কোথাকার সে সম্পর্কে যদি বলতে চান বলতে পারেন, তারপর আপনার ঘটনা শুরু করবেন। চলুন শুরু করা যাক।
আচ্ছা, আমি হচ্ছে বেসিক্যালি ব্র্যাক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ত্রিপলি ডিপার্টমেন্টের। সো আমার দেশের বাড়ি চট্টগ্রাম, ওখান থেকেই বেসিক্যালি বিলং করি। আজকে আসছি আমি ঢাকা, আমার বাসা তেজগাঁও থেকে, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল কুনিপাড়া হ্যাপি হোমস থেকে। সো ঘটনাটা যদি শুরু করি, ঘটনাটা হচ্ছে বেসিক্যালি আপনার ব্যাক স্টোরি থেকে আসি। জিনিসটা হচ্ছে যে যেহেতু আমি চট্টগ্রামেই বড় হয়েছি, সো চট্টগ্রামের গ্রাম অঞ্চলের অনেক কিছুই আমি ফেস করছি, অ্যান্ড চট্টগ্রামের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গ্রাম অঞ্চলে, যদি বলি গ্রাম অঞ্চলে নর্মালি তো বেশি থাকেই। সো সেই হিসেবে আমি বলবো যে অনেক কিছুই আমি ফেস করছি ছোটবেলা থেকেই, যার কারণে কিছু কিছু জায়গায় আমি হচ্ছে ওইসব জিনিসে অনেক বেশি বিশ্বাসী, আবার কিছু কিছু ক্ষেত্রে আমি হচ্ছে সায়েন্টিফিক্যালি একটু লাইক চিন্তা করার চেষ্টা করি। তো এই ঘটনাটা হচ্ছে বেসিক্যালি আমাদের কুনিপাড়ার হ্যাপি হোমসের যে বাসাটা, ওইটা নিয়েই ঘটনাটা। ঘটনা শুরু হয় আজকে থেকে প্রায় দেড় বছর আগে। তখন সময়টা ছিল আপনার নভেম্বর বা ডিসেম্বর মাস, শীতকাল। তো আমি হচ্ছে চট্টগ্রামে ছুটি কাটাতে গিয়েছিলাম। তখন হচ্ছে চট্টগ্রামে ছুটি কাটানো অবস্থায় রাতের দেড়টা কি দুইটার দিকে আমার রুমমেটের কল আসে আমার কাছে। তো কলে তার ভয়েসটা শুনে আমি খুব টেন্সড হয়ে যাই, বিকজ তার ভয়েসটা খুবই কাঁপা কাঁপা ছিল। সে আমাকে বলছিল যে দোস্ত তুই কি ঢাকায় আসতে পারবি এখন, রাইট নাও? সো আই ওয়াজ লাইক, কেন এত তাড়াতাড়ি কেন আসতে হবে, আমি তো ছুটিতে আসছি, কোনো কি প্রবলেম ফেস করতেছিস নাকি? তো হি ওয়াজ লাইক যে হ্যাঁ, বাসার মধ্যে আমি একদম ফুল একা, বাকিরা সবাই ছুটিতে চলে গেছে, আমি একাই আছি এখন, আমি কিছু জিনিস ফেস করতেছি। এন্ড আই ওয়াজ লাইক, কিরকম জিনিস ফেস করতেছিস? সো ও আমাকে বলল যে ও নাকি মেইন ডোর বন্ধ করার সময় ওর ফিল হয়েছে যে ওর হাতের মধ্যে ঠান্ডা কোনো একটা হাত ওকে হচ্ছে লাইক ওর হাতটা টাচ করছে। তো আমি তখন ওর থেকে জিজ্ঞেস করলাম যে এটা কি ও ক্লিয়ারলি টাচ মানে টাচটা ও ফিল করতে পারছে কিনা, নাকি এটা ওর মানে থাকে না যে অনেক সময় চিন্তিত থাকলে বা কোনো কিছু নিয়ে অ্যাংশিয়াস থাকলে ফিল হয় হঠাৎ করে, তো এরকম কিছু হয়েছে কিনা। তখন ও বলল যে না, আমি ক্লিয়ার ফিলিংসটা আমি ফিল করতে পারছি, আমি টাচটা ক্লিয়ারলি ফিল করতে পারছি। তখন আমার মাথার মধ্যে জিনিসটা আসলো যে আচ্ছা, হতে পারে, এরকম কিছু তো অবশ্যই হতে পারে, সম্ভব অসম্ভব কিছু না। তো আমি তখন বললাম তাকে যে এক কাজ কর, তুই মেইন ডোর বন্ধ কর, বন্ধ করে তুই বাকি সব রুমের দরজা জানলা একদম বন্ধ করে তুই তোর রুমের মধ্যে বসে থাক, আর পারলে হচ্ছে যদি আশেপাশে কোনো রকমের ল্যাপটপ থাকে বা তোর ফোনে পারলে তুই হচ্ছে আয়তুল কুরসি বা এরকম কোন দোয়া ছেড়ে দে বড় করে স্পিকারে। ও তখন আমাকে বলতে লাগলো, ঠিক আছে বন্ধু, আমি করতেছি এটা, বাট পারলে তুই একটু আমার সাথে কলে থাক। আমি বলছি কোনো সমস্যা নেই, কলে আসি, কোনো প্রবলেম নাই। তো তার সাথে আমি কলে ছিলাম, সে তার ল্যাপটপে সেট আপ করলো, ল্যাপটপের মধ্যে সে হঠাৎ করে আয়তুল কুরসি ছেড়ে দিল বড় করে। তো আয়তুল কুরসি ছাড়ার কিছুক্ষণ পরে আমিও এই সাইড থেকে শুনতেছি, কলের এই পার থেকে আমি শুনতেছি আয়তুল কুরসি বাজতেছে, ওই পারে ও বসে আছে। কিছুক্ষণ পর হঠাৎ করে নিজে থেকে আয়তুল কুরসিটা বন্ধ হয়ে যায়, নিস্তব্ধ। তখন আমি চিন্তা করলাম হয়তো তার ল্যাপটপের চার্জ শেষ বা এরকম কিছু, কিন্তু পরক্ষণেই দেখলাম তার চিৎকারের শব্দ, খুব জোরে সে চিৎকার করে উঠল। কলের এই পার থেকে আমি জিজ্ঞেস করছি হন্য হয়ে যে কি হয়েছে বন্ধু, কি হয়েছে আমাকে বল, তুই চিল্লাচ্ছস কেন, কি হয়েছে। বাট ঠিক ওই সময়টাতে দেখলাম কলটা কেটে গেল। তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এখন আমি হচ্ছে ঠিক ওই সময়ই তার রাতে তখন বাজতে ছিল প্রায় তিনটার মতো, আমি হচ্ছে সাথে সাথে তার মাকে ফোন করলাম। তার মাও আবার চট্টগ্রামে থাকে, সো তার মাকে ফোন করলাম। ফোন করে বললাম যে আন্টি আপনি একটু ফোন করে দেখেন, আমার সাথে তো এতক্ষণে কলে ছিল, ওর নাকি খুব ভয় লাগছে, কি হয়েছে একটু ফোন করে দেখেন। পরে আন্টি কল দিল, তার কল ধরে না, কল ধরে না, দুই তিনবার ট্রাই করলো, আমিও এদিক থেকে কল দিতে আসি। কিছুক্ষণ পরে আমি করলাম কি, আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাইকে কল করা শুরু করলাম। মানে জিনিসটা খুবই উইয়ার্ড হলো, ওই সময়টাতে কেন জানি কাউকেই রিচ করতে পারছিলাম না। তো আমার মধ্যে টেনশনটা আরো বিল্ড আপ হতে লাগলো, অ্যাংজাইটিও কাজ করতে লাগলো যে কি না কি হয়ে গেল। তো হঠাৎ করে তখন আমার মাথায় এলো যে আমাদের যে কেয়ারটেকার থাকে দারোয়ান, তাকে একটা কল দিয়ে আমি দেখতে পারি। দারোয়ানকে কল দিলাম, দুইবার রিং হওয়ার সাথে সাথে সে কল ধরল। তখন আমি তার থেকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি নিচে আছেন। সো হি ওয়াজ লাইক হ্যাঁ ভাই আমি নিচে আসি, কোনো সমস্যা এত রাতে ফোন দিলেন। আমি বললাম যে ভাই একটু উপরে যান, আমাদের ফ্ল্যাটে যান, ফ্ল্যাটে তো আমার বন্ধু আছে, এখন ওর মনে হয় কিছু হয়েছে। বলে কি কেন ভাই কি হবে। আমি বলছি না আপনি একটু তাড়াতাড়ি যান। পরে এসে গেল সে, আমি তাকে বললাম যে কলে আমাকে রাখেন, আপনি কলে থাকা অবস্থায় যান। আচ্ছা সে গেল, যাওয়ার পরে সে দরজা বাড়ি দিচ্ছে, দরজা বাড়ি দিচ্ছে, কোনো সারা শব্দ নেই, কিছু কিচ্ছু নেই। ঠিক ওই মুহূর্তটাতেই, মানে কোইনসিডেন্টলি ঠিক ওই মুহূর্তটাতেই হঠাৎ করে কারেন্টটা চলে যায়। এখন আমাদের বিল্ডিংটাতে জেনারেটরেরও কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। তো দারোয়ান তখন আমাকে বলল যে ভাই কারেন্ট তো চলে গেছে, এখন আমি দরজা বাড়ি দিচ্ছি, ওনার তো কোনো সারা শব্দ নেই। আমি বললাম যেভাবে পারেন দরজাটা দরকার পড়লে লক ভাঙার চেষ্টা করেন, যেভাবে পারেন আপনি ভিতরে ঢুকেন। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার দারোয়ানি আমাকে বলছে যে ভাই ওনাকে তো দেখলাম ছাদের দিকে গেল। আমি বলতেছি ও কেমনে ছাদের দিকে যায়, দরজা বন্ধ, ছাদের দিকে কিভাবে যাবে। বাকি ভাই আমি একদম ক্লিয়ার দেখছি যে আপনার বন্ধু ছাদের দিকে হেঁটে গেছে। দারোয়ান কলে থাকা অবস্থায় পিছনে দৌড়া, মানে ওর অবয়ব, যেটা আমি বলবো যে ওটা অবয়বই ছিল, কারণ যখন দারোয়ান ওর পিছু নিয়ে ওর পিছে পিছে ছাদ পর্যন্ত গেছে, গিয়ে দেখছে ছাদে আর কেউ কেউই ছিল না। তো এটা দেখে দারোয়ান আমাকে বলল যে ভাই আপনি একটু তাড়াতাড়ি কালকে সকালের মধ্যে ঢাকায় আসেন, কিছু বিষয় আপনাকে জানা, আপনাদেরকে জানানো হয় না বাসাটা ভাড়া দেওয়ার আগে। আমি তখন বললাম যে কি বিষয়, এখন কি বলা যাবে নাকি কোনোভাবে। বলে কি না ভাই এখন বলবো না, আপনি এক কাজ করেন আপনি কালকে সকালের মধ্যে ঢাকায় আসেন। আমি বলছি আচ্ছা আমি না হয় সকালের মধ্যে ঢাকায় আসব, কিন্তু আমার রুমে যে এখন আছে, আমার বাসার মধ্যে যে এখন আছে আমার বন্ধু, ওর কি হবে। তো তখন বলল যে ভাই আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না, আমি দেখতেছি বিষয়টা। সেটা বলে সে কলটা রেখে দিল। পরে ফজরের আজান দেওয়ার কিছুক্ষণ পরে আমার বন্ধুর ফোন থেকে আমার কাছে কল আসলো। এর আগ পর্যন্ত আমার যে পরিমাণ অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক কাজ করতেছিল ওর টেনশনে, যে আমারই রুমমেট, আমারই ফ্রেন্ড, স্বাভাবিক সে পুরো বাসায় একলা, তার সাথে এরকম কিছু একটা ঘটনা ঘটছে। অ্যান্ড ওর মা বাবা আমাদের উপর একটা রেসপন্সিবিলিটি দিছে, স্বাভাবিক যেহেতু আমরা একসাথে থাকি। সো সেই হিসেবে অনেক কিছু আসলে মাথায় কাজ করতেছিল, তো অনেক টেনশনের মধ্যে ছিলাম। কিন্তু যখন ওর কলটা দেখি, আই ফেল্ট রিলিফ। আমি সাথে সাথে কলটা রিসিভ করি। রিসিভ করার পরে ওপাশ থেকে ওর ভয়েস শুনতে পাই, কাঁপা কাঁপা কণ্ঠে বলতেছে যে, বন্ধু কি অবস্থা? আমি তখন মানে হতভম্ব হয়ে গেলাম যে কিছুক্ষণ আগে যে মানুষটা ভয়ে কাঁপতে ছিল, সে হঠাৎ করে এখন আমাকে কল দিয়ে বলছে যে, বন্ধু কি অবস্থা? আমি বললাম, কি অবস্থা মানে? তোর কি হয়েছে সেটা বল, তুই তো আমার সাথে কলে ছিলি, হঠাৎ করে কি হলো? হঠাৎ করে আয়াতুল কুরসি বন্ধ হয়ে গেল, হঠাৎ করে তুই চিৎকার দিলি, এরপরে কি হয়েছে? বলে কি, কই আমি চিৎকার দিছি, আমি তোকে কল কখন দিলাম? আমি বলতেছি, আমার কাছে কলের ইনফো আছে, তুই যে আমাকে একটু আগে কল দিলি, তোর সাথে যে আমি কলে ছিলাম, ওইটা আমার কল লিস্টের মধ্যে আছে। বলে কি, না তো এমন তো কিছু হয় নাই, আমি তো ঘুম যাচ্ছিলাম। তখন আমি আসলে মানে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আমি চিন্তা করলাম, এটা কিভাবে সম্ভব? প্রযুক্তির যুগে আসলে এটা বিশ্বাস করাটা একটু কষ্টকর হয়ে যায় জিনিসটা, যে মানে এরকম আমরা যতটা আগাই গেছি এখন মানে প্রযুক্তির দিক থেকে, এরকম সময়ে কিভাবে আসলে মানে কলের মধ্যে সে আমাকে বলল নিজেই, আমি ক্লিয়ার শুনতে পাইছি যে আয়তুল কুরসি বাঁচতেছে, সে চিৎকার দিল অ্যান্ড কলটা কেটে গেল, তার মা তাকে কল দিল, তারওয়ান তাকে ডাকলো, আমিও কল দিলাম। তখন আমি তার থেকে জিজ্ঞেস করলাম যে, বন্ধু তারওয়ান তো বাসায় দরজা বাড়ি দিছে, তুই কি তখন শুনস নাই? বলে কি, কই দরজা বাড়ি দিল, আমি তো ঘুম ছিলাম। এটা বলে কোনো কথা নাই, বার্তা নাই, সে মুখের উপর কলটা কেটে দিল। আমি অনস্পট তখনই বাসা থেকে বের হলাম, চট্টগ্রামে বাসা থেকে বের হয়ে আমি যেভাবে করে পারি অনস্পট আমি ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ঢাকা গিয়ে বাসায় পৌঁছালাম, তখন সকাল হয়ে গেছে। সকাল হয়ে আমি বাসায় ঢুকে দেখি কি, মানে বাসায় ঢুকার সাথে সাথে দেখি কি, সে মাটিতে পড়ে আছে সেন্সলেস হয়ে। তাকে আমি সাথে সাথে পানি টানি দিলাম, তাকে সেন্স আনলাম। আনার পরে আমি তার থেকে জিজ্ঞেস করছি যে, বন্ধু কি হয়েছে আমাকে বল। বেমালুম ওর কোনো কিছুই মনে নেই, ও আমাকে বলছে যে, বন্ধু তোর সাথে আমি কলে ছিলাম, এটা আমার মনে আছে, কিন্তু এরপরে কি হয়েছে আমি জানি না। আয়তুল কুরসি বাঁচতে ছিল, আমি আয়তুল কুরসি শুনতেছিলাম, হঠাৎ করে আয়তুল কুরসি থেমে যাই, আমি মনে করছি ল্যাপটপের চার্জ শেষ বা এরকম কিছু, কিন্তু না, ল্যাপটপের স্ক্রিন ফ্রোজ হয়ে গেছিল। সো এরপরে আমি জিজ্ঞেস করলাম, এরপরে কি হয়েছে? তখন আমাকে বললো যে, বন্ধু আমার ক্লিয়ার মনে আছে, ব্যালকনির দরজা আমি বন্ধ রাখছিলাম, কিন্তু কোনো এক জায়গা থেকে অনেক জোরে বাতাস আসতেছিল, অনেক জোরে বাতাস, আর কেমন একটা মিষ্টি একটা গন্ধ, পুরা রুমটা গন্ধে ছেয়ে গেছিল। এরপরে আমার আর কিছু মনে নেই। আমার অনেক ভয় লাগছিল, আমার এতটুকু মনে আছে যে শেষ মুহূর্তে আমি জানলার ধারে কিছু একটা দেখছিলাম, কেউ একজনকে আমার দিকে তাকায় থাকতে দেখছি, দুইটা চোখ দেখছি। এরপরে আমার আর কিছু মনে নেই। আমি এরপরে তাকে শান্ত করলাম, আমি বললাম যে, বন্ধু কোনো সমস্যা নেই, আমি আসছি, আমি আসি, টেনশন করিস না। এর দুই কি তিন দিন পরে সে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। সে রাতে ঘুমাতে পারত না, সে মেন্টালি অনেক বেশি ট্রমাটাইজ টাইপের হয়ে গিয়েছিল। রাত হলে সে খালি অ্যাংশিয়াস হয়ে যেত, রাত হলে সে প্যানিক অ্যাটাক করত। আমি কোনো রকমে তাকে সামলাতে পারতেছিলাম না। পরে আমি কল করে বিষয়টা তার গার্জিয়ানকে জানালাম যে, আন্টি বাসায় কি হয়েছে আসলে তো জানি না, কজ আমি বাসায় ছিলাম না, আর বাসায় কেউই ছিল না, শুধু ওই একা ছিল। সো আমি আসলে বলতে পারবো না আসলে বিষয়টা কি হয়েছে, ও কি ফেস করছে এটা তো আসলে আমি বলতে পারবো না, বাট ওর শরীরটা খুব খারাপ। আন্টি বলে, কেন বাবা কি হয়েছে, ওর শরীর কেন খারাপ? আমি বলতেছি, আন্টি ও মানে উন্মাদের মতো বিহেভিয়ার করতেছে, রাত হইতেই পারে না, ও খালি ছটফট ছটফট করে। তো আন্টি এরপর ওকে ফোন দিল, ফোন দিয়ে ওকে বলল যে লাগবে না তোর এখন ভার্সিটি ক্লাস করা, লাগবে না থাকার, তুই চলে আয় যেভাবে করে পারস, তুই চিটাং চলে আয়। সে চিটাং চলে গেল। এর পরের দিন সকালেই, সকালের প্রথম ট্রেন ধরে এসে চিটাংয়ে চলে গেল। আমি তখন চিন্তা করলাম যে আমিও চলে যাব দুই দিন পরে, তো আমার কিছু বন্ধু বান্ধব আমার সাথে দেখা করতে চাইছে, সো ওই জন্য আমি চিন্তা করলাম আচ্ছা দুই দিন থেকেই যাই, দুই দিন থেকে এরপর আমি আবার চট্টগ্রাম চলে যাব। তো যে দুই দিন আমি থাকার প্ল্যান করলাম, প্রথম দিন রাতের কাহিনী, আমি বাসায় একা, রাতে তখন বাসতে ছিল দেড়টা, রাতের একটা তিরিশ মিনিট, আমি পুরো বাসায় একা, আমার রুমের লাইট জ্বলতেছে, কিচেনের লাইট জ্বলতেছে, আর বাকি সবগুলোর রুমই লক করা। আমি বসে বসে আমার ল্যাপটপের মধ্যে মুভি দেখতেছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল, ঘুটঘুটা অন্ধকার। আমার কেন জানি হঠাৎ করে মনে হলো যে আশপাশে কারো হাঁটাহাঁটির শব্দ শুনছি। আমি জানি পুরো বাসায় আমি ছাড়া আর কেউ নাই, আমি একাই আছি পুরো বাসায়, কিন্তু আশপাশে হাঁটাহাঁটির শব্দ আমি শুনবো কেন? তখন আমার মনে হলো আচ্ছা হতে পারে কারেন্ট যেহেতু চলে গেছে, নিস্তব্ধ একটা পরিবেশ, হয়তো আশেপাশে, হয়তো পাশের ফ্ল্যাটে কেউ হাঁটাহাঁটি করতেছে, ওইটা চিন্তা করে আমি অত একটা গুরুত্ব দিই নাই। তো আমি তখন আমার ফোন চালাচ্ছিলাম, ফোনের মধ্যে রিলস দেখতেছিলাম, তার কিছুক্ষণের মধ্যে কারেন্ট আসলো। কারেন্ট আসার কিছুক্ষণ পরে আমাকে ফোন করলো আমাদের দারোয়ান। দারোয়ান ফোন করে বলছিলো যে ভাই আপনি আসছেন? আমি তো গতদিন সকালেই আসলাম, তোমাকে তো পাইলাম না, তুমি কই? বলে কি ভাই আমি একটু কাজে বাইরে যাইতে হয়েছিল, এখন আমি বলছি তো এত রাতে ফোন দিছ, তুমি এত রাতে ফোন না দিয়া তুমি কালকে সকালে আমার ফোন দিতে পারতা। বলে কি যে ভাই না আপনাকে একটা বিষয় আসলে বলি, আপনার এটা বলা জরুরি। আমি কইলাম যে হ্যাঁ ঠিক আছে বলো কি কাহিনী। বলে কি ভাই আপনারা এখন যে ফ্ল্যাটে থাকেন ওই ফ্ল্যাটটার আগে, আপনারা আসার আগে ওই ফ্ল্যাটে কিছু ব্যাচেলার মেয়েরা থাকত, ওই ব্যাচেলার মেয়েদের মধ্যে একটা মেয়ে হচ্ছে আপনার ফাঁসি দিছিল নিজের গলায়। তো আমি তখন তার উপর খুব রেগে গেলাম, আমি বললাম যে এত বড় একটা ঘটনা তোমরা বাসা নেওয়ার আগে আমাদেরকে জানাইলা না, এগুলো কেমন বিহেভিয়ার? সে তখন বলল যে ভাই আমরা তো আর এত কিছু চিন্তা করি নাই, কিন্তু ওই মেয়েটা মারা যাওয়ার পর থেকে এই ফ্ল্যাটের মধ্যে যারাই উঠছে তারাই হইতেছে সবসময় এসে খালি বাড়িওয়ালারে কইত যে ভাই ইয়া আঙ্কেল ছাদের মধ্যে তো মনে হয় মানুষজন হাঁটে রাতের বেলা, আপনি তো ছাদ মনে হয় রাতের বেলা বন্ধ করে দেন তাহলে মানুষজন কেমনে উঠে, কোনো চোর উঠে নাকি, কি কাহিনী? আমি বলতেছি আচ্ছা এসব কথা তুমি আর বলার টাইম পাও নাই, এত রাত্রেবেলায় তুমি কল দিলে এসব কথা বলার লেগা, থাক বাদ দাও এখন রাখো, আমি পরে তোমার লগে সকালে কথা বলবো না, এটা বলে আমি কল রেখা দিলাম। পরে কল রাখার পরে আমি নিজের মাইন্ডটাকে একটু লাইক রিল্যাক্স করার জন্য আমি ল্যাপটপের মধ্যে গান চাইরা দিলাম, গান শুনতেছি, গান শুনতেছি, শুনতে শুনতে কল আসলো আমার আম্মার। আমার আম্মা কল দিয়ে জিজ্ঞেস করতেছে যে কি অবস্থা বাবা, কেমন আছিস, খাবার দাবার খাওয়া হয়েছে? আমি বলতেছি হ্যাঁ সব ডান। বলে এখন কি করতেছস? আমি বলছি তো এমনি বসে আছি, কিছুক্ষণ পরে ঘুমায় যাব। বলে ঠিক আছে তাহলে ঘুমায় যাইস, যদি ভয়টাই লাগে আম্মাকে কল দিস, কোনো সমস্যা নেই, আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ পড়ে ঘুমায় যা। আমি বলছি ঠিক আছে আম্মু। বলে কলটা রাখলাম, কলটা রেখে আমার ক্লিয়ার মনে আছে যেহেতু তখন শীতকাল, আমার রুমের লাইট ছাড়া আর কোন রকমের কিছুই জ্বলতেছিল না, ফ্যানও চলতেছিল না, আমি ফ্যানও চালাই নাই, এন্ড বারান্দার দরজাও আমি বন্ধ করে রাখছি কজ বাইরে থেকে ঠান্ডা বাতাস আসতেছে, যেহেতু আমরা একদম টপ ফ্লোরে থাকতাম, সো বারান্দার দরজাটা খোলা রাখলে দেখা যেত অনেক বেশি বাতাস আসত, কারণ আমার বাসাটা একদম হাতির ঝিলের পাশেই। তো আমি ঘুমের প্রস্তুতি নেওয়ার জন্য আমি চিন্তা করলাম ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এসে এরপর শুয়ে যাব। আচ্ছা ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে আমি বসে বসে সেখানে ফোন নিয়ে, স্বাভাবিক এখন আমরা যেই যুগ আসছে আমরা বেশিরভাগই ফোন নিয়ে ওয়াশরুমে যাই, ফোনে রিলস দেখতে দেখতে সময় কাটাই ফেলি, ওয়াশরুমের থেকেও বেশি ফোনেই সময় যায় আমাদের। সো বেসিক্যালি ওয়াশরুমে বসে আমি হচ্ছে রিলস দেখতেছিলাম, আমি আমার মতো টাইম পাস করতেছি, হঠাৎ করে আমি শুনলাম আমার দরজায়, বাথরুমের দরজায় ঠক 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 তিনটা শব্দ। প্রথমে আমি পাত্তা দিই নাই, আমি মগ্ন ছিলাম রিলস দেখাই। পরবর্তীতে শব্দটার জোর আরো বেড়ে যায়, শব্দটা অনেক জোরে, ঠক 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 আরো তিনবার। তখন আমার বুকটা কেঁপে উঠে, আমি তখন ঠান্ডা মাথায় কিছু চিন্তা করতে পারতেছিলাম না। আমি চিন্তা করতেছিলাম যে হতে পারে এটা আমার নিজের অ্যাবসেন্ট মাইন্ডের কোনো কিছু চিন্তা, কারণ একটু আগে আমাকে দারোয়ানে কল করে এসব কাহিনী বলছে, হয়তো আমি ওইভাবে চিন্তা করতেছি, হইতেই পারে। আমি খুব চেষ্টা করতেছি যে আমি জিনিসটা পাত্তা দিব না, জিনিসটা আমি ইগনোর করে যাব, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজাটা অনেক জোরে কেঁপে উঠে। আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হই, ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথে দরজাটা খুলছি, সাথে সাথে আমার মুখে একটা ঠান্ডা বাতাস লাগে আর আমার ওয়াশরুমের লাইটটা বন্ধ হয়ে যায়। আমি আগেই ক্লিয়ার করে বললাম আমার কিন্তু বারান্দার দরজা বন্ধ, ব্যালকনির দরজা আমার বন্ধ, জানলা সব বন্ধ, ফ্যানও বন্ধ, বাতাস আসার কোনো রকমের পসিবিলিটি নেই, কিন্তু আমি খুব ঠান্ডা একটা হিম বাতাস আমার মুখের উপর ছোঁয়াটা আমি পাইছি। ওইটা পাওয়ার পরে আমার হঠাৎ করেই পৃথিবীটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। আমি তখন চিন্তা করতে পারতেছি না, ঠান্ডা মাথায় কোনোভাবেই আমি চিন্তা করতে পারতেছি না, প্যানিক অ্যাটাক করা শুরু করছে। সো হঠাৎ করে দেখলাম যে আমার ওয়াশরুমের লাইট অফ হয়ে গেছে কিন্তু সুইচ অন আছে। আমি তখন তাড়াতাড়ি ল্যাপটপের মধ্যে গিয়ে আয়াতুল কুরসি ছেড়ে দিলাম বড় করে, আমি নিজেও যত দোয়া দরুদ পারি সব পড়া শুরু করলাম। যতই আয়াতুল কুরসির শব্দটা বাড়ে ততই আমার জানলার কাঁচগুলা নড়া শুরু করতেছে, মনে হচ্ছে বাইরের তুফান চলতেছে। তখন আমার থেকে মনে হচ্ছিল যে বাইরে থেকে কেউ এখনই কাঁচগুলা সব ভেঙে বাতাস সব আমার রুমের মধ্যে ঢুকবে, কেউ একজন খুব জোর প্রচেষ্টা চালাচ্ছে আমার রুমে ঢুকার জন্য। আমি তখন আমার রুমের মেইন দরজাটা সহ বন্ধ করে দিছি আর খুব করে আমি আল্লাহর নাম নিচ্ছি, যেভাবে করে পারি আমি খালি আল্লাহকে ডাকতেছি আর মনে মনে খালি চিন্তা করতেছি যে আর একটা দিনও আমি এখানে থাকবো না, আমি আজকেই চলে যাব, আজকে সকালটা কোনো মতে হোক, আমি খালি সকালের অপেক্ষা করতেছি, ফজরের আজানের অপেক্ষা করতেছি যে ফজরের আজানটা কখন দিবে আর কখন আমি বাসা থেকে বের হয়ে যাব। আমার থেকে তখন জীবনের সব কিছু আমার মাথার মধ্যে চলে আসতেছে, আমার মায়ের চেহারা, আমার বাবার চেহারা, আমার বোনের চেহারা, সব কিছু একসাথে আসতেছে, মনে হচ্ছে আজকেই আমার শেষ দিন, এরকম আমার ফিল হচ্ছিল। হঠাৎ করে সবকিছু নিস্তব্ধ, কোনো বাতাস নেই, জানলার কাপাকাপি নাই, একদম নিস্তব্ধ, পিন ড্রপ নিরবতা। তখন আমি খেয়াল করলাম আয়াতুল কুরসি বন্ধ হয়ে গেছে নিজের থেকেই। আমার নতুন কেনা ল্যাপটপ ফ্রিজ হওয়ার কোন রকম চান্স নাই, আমি বারবার বারবার স্পেস বাটনে চাপ দিচ্ছি, কোনোভাবেই চলতেছে না। ফোন বের করলাম, ফোন বের করে ফোনের মধ্যে আয়াতুল কুরসি ছাড়া ট্রাই করতেছি, ফোন অন হচ্ছে না। তখন আমার মাথা কাজ করতেছে না কোনোভাবে যে আমি কি করব, কি করা যায়। আমি তখন চিৎকার করে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছিলাম। এমন সময় আমার চোখ গেল একটা জানলার দিকে, আমি বলতে পারবো স্পষ্ট স্পষ্ট আমি দেখছি একটা কালো অবয়ব আমার দিকে তাকায় আছে, দুইটা চোখ রক্ত লাল সরাসরি আমার দিকে তাকায় আছে, যেন আমাকে ভেদ করে সে আমার হৃদয়টাকে দেখতেছে, এরকম লাগতেছিল আমার। এরপরে আমার আর কিছুই মনে নেই, আমি যতটুকু মনে আছে এরপর আমার যখন আমি যখন চোখ খুলছি আমি মাটিতে ছিলাম। এরপর দিন সকালেই আমি দারোয়ানের সাথে কথাও বলিনি, আমি ব্যাগটা প্যাক করেই আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এন্ড বাসায় আসার পরে, চট্টগ্রামে এসে পৌঁছানোর পরে আমার খুব জ্বর চলে আসে, যে জ্বর আমার তিন দিন ছিল। তিন দিন পরে যখন আমি সুস্থ হই, তখন আমি দারোয়ানকে কল দিই, কল দিয়ে বলি যে তুমি ওই দিন আমাকে যে ঘটনাটা বলছো এটা কি আসলেই সত্যি ঘটনা? বলে কি হ্যাঁ ভাই, ওটা আসলেই সত্যি ঘটনা। ওই মেয়েটা মারা যাওয়ার পর থেকে নাকি ছাদের মধ্যে অনেকেই মেয়ের হাসির আওয়াজ, মেয়ের কান্নার আওয়াজ মৃদুকণ্ঠে শুনতে পেত। এরপরে আমি এক সপ্তাহ, আমার ছুটি ছিল আরো, আমি ঢাকায় আর যাইনি। এক সপ্তাহ পর আমরা সবাই ঢাকায় ফেরত আসছি, বন্ধুরা সবাই ছুটি কাটায় ঢাকায় ফেরত আসছি। যেদিন আসছি সেদিন সন্ধ্যার সময় আমরা সবাই বসলাম একসাথে বিষয়টা নিয়ে কথা বলার জন্য। প্রথমে যেই বন্ধুর সাথে ঘটনাটা ঘটছিল, ও আগে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করল, এরপর আমি আমার কাহিনী বললাম। সবকিছু শোনার পরে সবাই মিলে আমরা চিন্তা করলাম যে কি করা যায় এই বিষয়টা নিয়ে। সেদিন রাতে আমরা সবাই খুব উদ্বিগ্ন হয়েছিলাম যে সেদিন রাতে কিছু না কিছু একটা ঘটবে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এটা, বাসায় যখন আমরা হচ্ছে টোটাল ছয়জন থাকি রুমমেট, বাসায় যখন আমরা ছয়জন একসাথে ছিলাম তখন এরকম কোনো কিছুই হয় না, রাতে যখন আমরা সবাই একসাথে থাকি তখন এরকম কোনো কিছুই হয় না। কিন্তু যখনই পুরা বাসায় কেউ একজন একদম একলা থাকে তখনই তার সাথে এরকম বিহেভিয়ার বা এরকম যে জিনিসগুলো এগুলো হয়ে থাকে। এখন সমস্যা হয়ে গেল, আমি জিনিসটা যখন আমার পরিবারের সাথে শেয়ার করলাম এক্সপিরিয়েন্সটা, আমার ফ্যামিলি তখন আমাকে একটা কথা বলল যে ঘর বন্ধ করানোর কথা, হুজুর ডেকে এনে মিলাদ মাহফিল করাবে, ঘর বন্ধ করাবে, ঘরের কিছু কিছু জায়গায় হচ্ছে কিছু সুরা লাগাই দিয়ে যাবে, এগুলোর মাধ্যমে নাকি জিন পরি বা এসব আসে না বাসায়। এখন সমস্যা হয়ে গেছে এই জায়গায় যে আমরা বাসার মধ্যে ছয়জন থাকতাম, যার মধ্যে আমরা তিনজন ছিলাম ইসলাম ধর্মের আর তিনজন ছিল সনাতনী ধর্মের। তো যার কারণে আমরা হচ্ছে জিনিসটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম যে আসলে কি ঘর বন্ধ করাবো বা কিভাবে করাবো। আমরা হুজুরের সাথে বিষয়টা নিয়ে কথা বললাম, হুজুর আমাকে স্পষ্ট আমাদেরকে একটা কথা বলে দিল যে ঘর বন্ধ করাইলে ওই ঘরের যারা থাকবে তাদের সবাইকেই হচ্ছে জিনিসটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ওটার পাওয়ার নাকি কাজ করে না। এখন এটা শোনার পরে আমরা চিন্তায় পড়ে গেলাম, আমরা যারা তিনজন মুসলমান ছিলাম আমরা চিন্তায় পড়ে গেলাম যে বাকি তিনজনকে কিভাবে আমরা কনভিন্স করব এই বিষয়ে যে আমরা ঘর বন্ধ করাবো এন্ড এই জিনিসটা তোদেরকেও বিশ্বাস করতে হবে। এই জায়গাটাতে আমরা একটু ঝামেলায় পড়ে গেলাম। তখন আমরা সবাই মিলে আবার বসলাম, বসে বিষয়টা নিয়ে আমরা কথা বললাম, আলোচনা করলাম। তখন যে জিনিসটা হলো যে আমাদের যারা তিনজন সনাতনী ধর্মের বন্ধু আছে ওরা বলতেছে যে তোরা ঘর বন্ধ করা সমস্যা নাই, কিন্তু মানে বিশ্বাসের বিষয়টা আসলে মানে জিনিসটা তো কেমনে কি। আমরাও জিনিসটাতে আসলে কনফিউজ ছিলাম অনেক বেশি, যার কারণে আমরাও ওটা নিয়ে আর কখনো আগাতে পারিনি। অ্যান্ড টিল নাও আজ পর্যন্ত আমাদের ওই ঘর বন্ধ করানো হয় নাই। এখনো বাসায় যখন কেউ একলা থাকে, বাসায় যখনই মানুষের সংখ্যা থাকে এক আর রাতের বাজে দেড়টা, ঠিক ওই সময়টাতেই এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমাদের সাথে হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন রাসেল ভাই যে তারপরেও কেন আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না, কেন আমরা ঘর বন্ধ করাচ্ছি না, বা আমরা কেন বাসাটা ছেড়ে দিচ্ছি না, আমরা চাইলেই তো সেটা করতে পারি। এটার উত্তর একটাই, আমরা ঘর বন্ধ করাবো না, কারণ হচ্ছে ওইসবের প্রতি বিশ্বাসের যে জিনিসটা, বিশ্বাস বা আস্থা, এটা আসলে সবার আসবে না। আর দ্বিতীয় জিনিস যেটা, আমি যেটা নিজে খেয়াল করলাম, যে হয়তো রাতের 1:30 বাজলে বাসায় একলা কেউ থাকলে হয়তো জিনিসগুলো হয়, কিন্তু কারো ক্ষতি হয় না। আমাদের কারো ক্ষতি হয় নাই, আমরা ভয় পাইছি, আমরা সেন্সলেস হয়েছি। আর সত্যি বলতে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আরো বেশি স্মরণ করছি জিনিসটার মাধ্যমে। তো এই জন্য আমার মনে হয় যে যেই হয়ে থাকুক, হোক এটা আত্মা, হোক এটা জিন, যেই হয়ে থাকুক, সে আমাদের কোনো ক্ষতি করতে চাচ্ছে না। তারও হয়তো কিছু বলার আছে বা কিছু জানানোর আছে, সে হয়তো কিছু ব্যক্ত করতে চাচ্ছে যেটা হয়তো আমরা বুঝতে পারতেছি না। তো এই চিন্তা থেকে আসলে আজ পর্যন্ত আমরা বাসাটা চেঞ্জ করি নাই। অ্যান্ড এসব জিনিস আমরা ফেস করতেছি, ভয়ও পাই। অ্যান্ড আমি একটা জিনিস বলবো, যে এসব জিনিসের কারণে আমরা আসলে সৃষ্টিকর্তার প্রতি আরো বেশি লাইক কানেক্টেড হয়ে গেছি। জিনিসটা হচ্ছে কি, যে আমরা আমাদের যে বয়স এখন, আমরা যে স্টুডেন্ট, আর আমাদের যে এখন যুগ জেন জি, আমরা হচ্ছে বেশিরভাগ আসলে আপনার টেকনোলজিতে মত্ত। আমরা রিলস দেখতে ব্যস্ত থাকি, আমরা ফোন চালাতে ব্যস্ত থাকি। সত্যি কথা বলতে আমি নিজেও বলবো না যে আমি অনেক বেশি লাইক ধার্মিক, কিন্তু সৃষ্টিকর্তাকে মাঝে মধ্যে যে বিশ্বাস করতে হয়, সৃষ্টিকর্তার প্রতি যে মাঝে মধ্যে আমাদেরকে চাইতে হয় যে আমাদেরকে সেফ রাখেন, আমাদেরকে সুরক্ষিত রাখেন, সো ওই জায়গাটা আসলে আমি বলবো যে মানে এই জিনিসটা আমাদেরকে প্রতিনিয়ত মনে করায়। এটা আমি মনে করি দরকার আছে। জিনিসটা হচ্ছে কি, যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, জিন, আত্মা, এগুলো আসলে অবশ্যই আছে, আমি ডিনাই করব না, এগুলো নাই, এগুলো অবশ্যই আছে। যতই প্রযুক্তিগতভাবে আমরা যতই আগায় যাই না কেন, জিনিসটা হচ্ছে কি, যদি ইসলাম ধর্মের দিক থেকে বলি, আল্লাহ মানুষ জিন দুইটাকে সৃষ্টি করছে। অ্যান্ড মানুষের মধ্যে যেরকম ভালো মানুষ খারাপ মানুষ আছে, জিনের মধ্যেও সেরকম ভালো জিন খারাপ জিন আছে। কিছু জিন সবসময় আল্লাহর ইবাদত করতে মগ্ন থাকে, সৃষ্টিকর্তার ইবাদত করতে মগ্ন থাকে, আর কিছু কিছু জিন থাকে যারা হচ্ছে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আত্মার কথা যদি বলি, অতৃপ্ত আত্মা পৃথিবীতে অবশ্যই আছে, মানুষ মরে যাওয়ার পরেও তার আত্মাটা থেকে যায়, অতৃপ্ত আত্মাটা থেকে যায়। তারা হয়তো কিছু বলতে চায়, তারা হয়তো কিছু ব্যক্ত করতে চায়, যেটা আসলে সবাই বুঝে উঠতে পারে না। তা আমি একটা জিনিসই বলবো, যে কখনো যদি আপনার সাথে এরকম কোনো কিছু হয়ে থাকে জীবনে, তাহলে অবশ্যই সবার আগে যেটা আপনার করতে হবে, সৃষ্টিকর্তার কাছে তো অবশ্যই আপনি নিজের সুরক্ষা চাইবেনই, এর পাশাপাশি আপনার নিজের মাথায় আনতে হবে যে এরাও আপনার মতো এক সময় একটা জীবন ছিল। তো এটাই বলবো, ভালো থাকেন। অ্যান্ড অবশ্যই সৃষ্টিকর্তাকে সবসময় মনে রাখবেন, যাই করতেছেন না কেন লাইফে, সৃষ্টিকর্তার কাছে অবশ্যই দিন শেষ আপনাকে যাইতে হবে। সো সৃষ্টিকর্তার কথা অবশ্যই মনে রাখবেন। আর অবশ্যই রাসেল ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে আসতে বলার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে পারার জন্য। আমি নিজেও আসলে অনেক জিনিসটা নিয়ে অনেক হ্যাপি, আপনাকেও এটার জন্য অনেক অনেক থ্যাংকস।
থ্যাংক ইউ সো মাচ ইলাহি। আপনি নিশ্চয়ই জানেন আমি খুব সামান্য একজন মানুষ, কিন্তু যখন আপনাদের আমন্ত্রণ জানাই, যখন আপনারা আসেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন, তখন অদ্ভুত একটা ফিলিং হয়। মনে হয় এই যে 2010-এ যে যাত্রা শুরু হয়েছিল, এই যে হঠাৎ করে আপনাদেরকে ভয়ের রাজ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা হয়তো কিছুটা হলেও সার্থক হয়েছে, একেবারে বৃথা যায়নি। আপনাদের এই ভালোবাসা আমার কাছে অমূল্য। ভালো থাকবেন আপনি, এবং খুব ভালো থাকবেন। আপনি কষ্ট করে এসেছেন আমাদের স্টুডিওতে, সে ঘটনা শেয়ার করেছেন, সেজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। ভয়ের রাজ্যের পক্ষ থেকে, অচিনপুরের পক্ষ থেকে, এখানে যারা আছেন বন্ধুদের নিয়ে, তাদের সবার পক্ষ থেকে ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আপনারা সবাই জানেন আপনারা শুনছেন অচিনপুর সিজন থ্রির গ্র্যান্ড ফিনালে, এবং এই গ্র্যান্ড ফিনালেটা আমরা সাজিয়েছি একটু অন্যরকম করে। একদম শুরু করেছিলাম ইমেল দিয়ে, এবং আমাদের কিছু অতিথি ছিলেন যারা স্টুডিওতে এসেছিলেন, এবং তাদের মধ্যে প্রথম যে দুজন অতিথি এসেছিলেন তারা আমার বন্ধু, তারা নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের শুনিয়েছেন। তো আশা করছি আজকের এই এপিসোডটি আপনারা উপভোগ করেছেন। সিজন ফোর কবে শুরু করব এখনো জানি না, তবে বৃহস্পতিবারের রেগুলার যে এপিসোড সেই এপিসোড আপনারা শুনতে পাবেন। যখন শুরু করেছিলাম তখন কোনো ধারণাই ছিল না যে অচিনপুর এতটা ভালোবাসা পাবে আপনাদের। শুরুতে আমরা যখন অচিনপুরের ঘটনা চাইতাম তখন হয়তো কেউ কেউ সাড়া দিতেন, অনেকেই সাড়া দিতেন না। সেকেন্ড সিজনে আপনারা অনেকে সাড়া দিলেন, আর থার্ড সিজনে আমরা এত বেশি সাড়া পেয়েছি যে সত্যি আমিও চাই অচিনপুর যেন কখনো বন্ধ না হয়। ঠিক সময় জানিয়ে দেব কবে আবার শুরু হবে অচিনপুর, তবে বৃহস্পতিবার আমি আসব আপনাদের ঘটনা শোনাতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই ভূত.কম এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।